Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় এই মাত্র হয়ে গেল রাত 12টা এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। অ্যান্ড আপনারা সবাই জানেন যে বসন্তের একদম শেষ সময়ে দিকে আমরা, মানে আর একটি মাস তারপরে নতুন একটি বছর, অর্থাৎ আমরা আজকে বোধ হয় চৈত্রের একদম শেষের দিকে, না চৈত্র, মানে চৈত্র শুরু হলো বোধ হয় আজকে বা কালকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে আসবে বৈশাখ, নতুন বছর। আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা নতুন বছর নিয়ে, এবং আশা করব যে বছরের এই শেষ সময়টা, যদিও একটু ওয়েদারটা অনেকের পছন্দ হয় না, এই গরম এই ঠান্ডা, তারপরেও আমার কাছে কিন্তু এই সময়টা খুব ভালো লাগে। বিশেষ করে শীতের শুরুটা আমার কাছে সবসময় খুব অদ্ভুত লাগে। আর বাংলাদেশের বর্ষার কথা যদি বলি তাহলে তুলনাবিহীন। তো আমার কাছে মনে হয় যে রমজান মাস তো চলছে তারপরে আবার, তো এই জন্য অনেকে হয়তো একটু কি বলবো যে মানে ওয়েদারটা আর একটু ঠান্ডা হলে হয়তো ভালো ছিল। যাই হোক, রমজান মাসের মোটামুটি আমরা শুরুর দিকে এখন পর্যন্ত আছি এবং এখন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি জানি না যে আপনাদেরও আবার শুরু হয়ে গেছে কিনা ঈদের প্রস্তুতি, বাট আমার কাছে মনে হয় যে ঈদের প্রস্তুতি কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। এবং সেই শুরুর মধ্যে একটা হচ্ছে টিকিট কেনা বাড়ি যাবার জন্য, বাড়ি ফেরার জন্য, যেটা আমরা সবসময় প্রত্যেক ঈদেই করে থাকি। আর সেই সাথে আপনজনের জন্য কেনাকাটা, খুবই দুটো কাজই খুবই মানে খুব অন্যরকম, আমরা প্রত্যেক বছর সময় নিয়ে করতে পছন্দ করি। যাই হোক, আমার কাছে মনে হয় আমি কিছু কমেন্ট পড়ি শুরুতেই, যেহেতু অনেকদিন ধরে কমেন্ট টমেন্ট পড়া হয় না। আমি মানে আপনারা যখন আমাকে মানে কি বলবো যে যখন কথা বলতে বলেন তখন আমি বন্ধ করে দিই, তারপরে আবার পড়তে ইচ্ছা করে, তখন আবার পড়তে চাই। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন এমডি সাদমান, তারপরে আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি মোদাসির রহমান, আর যে মমিন বাদশা মিয়া আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি জীবনে এমডি কাফি, এবং তিনি বলছেন জীবনে তিনি প্রথম একটা স্টোরি শেয়ার করেছেন, সেই স্টোরিটা কোথায়, আপনি কোথায় শেয়ার করেছেন যদি আমাকে একটু বলতেন তাহলে ভালো হতো। আমাদের সাথে দেখতে পাচ্ছি, আচ্ছা, এবং যদি আপনার স্টোরি যে আমাকে তানভীর তুষার দেখতে পাচ্ছি যে স্টোরিতে অলরেডি কমেন্টে রিপ্লাই দিয়েই দিয়েছেন যে ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই প্রচার করা হবে। শুভ আহমেদ লিখেছেন যে এত ঘটনা দেওয়া লাগবে না, গ্রামের লং স্টোরি। আচ্ছা শুভ আহমেদ, আমি আপনাকে একটা কথা বলি, ইভেন আজকেও আপনি আমাকে বলেন তো কয়টা শহরের স্টোরি যায়, যারা গ্রামের স্টোরির কথা বারবার আমাকে বলেন, আমি খুব অবাক হয়ে যাই। আমাদের এখানে বেশিরভাগ ঘটনাই চলে গ্রামের, মানে তাহলে কি আপনারা শোনেন নাকি না শুনে বলেন, আমার কোনো আইডিয়া নেই। কারণ ম্যাক্সিমাম ঘটনা, যারা ঘটনা দেন, ম্যাক্সিমাম ঘটনাই ঘটে গ্রামের। শহরের কোন ঘটনা থাকে, কোন ঘটনা ঢাকা শহরে ঘটল, কোন ঘটনা কোন শহরের প্রাণকেন্দ্রে ঘটেছে, আপনি তো আমাকে বলেন তো। গ্রামের ঘটনা বলতে ইদার আপনি আমার শো শুনছেন না, আর আপনি ঠিক বুঝতে পারছেন না যে কোনটাকে গ্রামের ঘটনা বলে। আজকের ঘটনাগুলো ম্যাক্সিমাম ঘটনা গ্রামের, তাহলে আপনি কোন ধরনের ঘটনাকে গ্রামের ঘটনা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে জিনিসটা বারবার শুনতে শুনতে আমিও ফেড আপ। প্রত্যেকটা এই কথাটা প্রত্যেক দিন শুনতে তো ভালো লাগে না, কারণ প্রত্যেক দিনই দেখি যে আমাদের গ্রামের ঘটনা কিন্তু থাকেই কম বেশি। আপনারা বলেছেন কি বলবো যে আমাদের মিউজিকের কথা, আমরা মিউজিক ফিরিয়ে নিয়ে এসেছি, আপনারা আমাকে একটু বলবেন, জাস্ট বলবেন ভাই এই যে শহরের ঘটনা গেল, আমি তো গ্রামের ঘটনা শুনতে চেয়েছিলাম, কয়টা শহরের ঘটনা চাই, বা কোন এপিসোডে গ্রামের ঘটনা থাকে না। আমি এটা নিয়ে খুবই মানে অবাক হয়ে যাই মাঝে মাঝে, কারণ ম্যাক্সিমাম ঘটনা তান্ত্রিকের গ্রাম কেন্দ্রিক হয়, মাছ ধরা, তারপরে ম্যাক্সিমাম ঘটনাই আসে গ্রাম থেকে। আর এই যে গ্রাম আর শহরকে ভাগ করা, এটাও আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না। আমাদের মানে এটা দিয়ে আমি জানি না কেন আমরা করি, একটা ছোট্ট দেশ আমাদের, আমরা সবাই মানে মেলামেশা করে থাকি, যে দেশের মানে কি বলবো যে হাফ অ্যান আওয়ারও না, মানে এরকম সময় শহর থেকে গাড়ি চালালে গ্রামে এসে পৌঁছাই, মানে এই ডিস্টেন্সের মধ্যে আবার এই ভাগাভাগি আমার কাছে একদমই ভালো লাগে না এই জিনিসটা। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়। আমরা জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস এবং সবকিছু, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব আমাদের আজকের ভূত.com, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনারা আশা করছি আমাদের ঘটনা পাঠাবেন আমাদেরকে, এবং আমরা আজকের মতো অনেকগুলো মানে কি বলবো ইমেল পড়ার সিদ্ধান্ত নিয়েছি, আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। চলুন শুরু করি।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
রমজান মাস শুরু হয়ে গেছে। আমি সবসময়ই বলি যে রমজান মাস আমার কাছে অনেক পছন্দের একটি মাস, কারণ এই মাস আসা মাত্রই সবকিছু বদলে যায়, চারপাশ বদলে যায়, মানুষের মন বদলে যায়, ঘড়ির কাঁটা বদলে যায়, আমরা আরো বেশি ছুটে যাই আপনজনের সান্নিধ্যে, সন্ধ্যা নামতেই ঘরে ফেরার তাড়া, ইফতার করা পরিবারের সাথে, আবার সেহেরির সময়টাও খুব অদ্ভুত, সবাই একসাথে ঘুম থেকে ওঠা, তারপরে সেহেরি করা, পুরো সময়টাই আমাদের মন থাকে অনেক বেশি নরম, আমরা আরো বেশি মানুষের প্রতি মমতাময়ী হয়ে উঠি, মমতাময় হয়ে উঠি। এবং আমার কাছে মনে হয় যে এই জন্যই আমাদের কাছে রমজান মাস একটা অদ্ভুত, একটা অন্যরকমের তাৎপর্য নিয়ে আসে। এবং আমার মনে হয় যে এই যে প্র্যাকটিসটা আমরা করি রমজান মাসে, এটা যদি সারা বছর আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু শুধু আমি আমার আত্ম উন্নয়ন বা আত্মশুদ্ধি করব তাই নয়, পুরো পৃথিবীর মঙ্গল হবে, সবার আগে মঙ্গল হবে নিজের, তারপরে অন্যের, সবার, দেশের এবং পৃথিবীর। আমরা সেই প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই আজকের এপিসোড। 216তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একবার শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো লাখো শহীদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জীবন দিয়েছেন, মুক্তিযুদ্ধে হারিয়েছেন সর্বস্ব, সেই 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল সবুজ পতাকা, আমাদের প্রাণের দেশ বাংলাদেশ। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। রমজান মাসে অনেকেই চান যে আমরা লম্বা এপিসোড করি, যাতে করে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনে সেহেরি করে তারপরে ঘুমাতে যেতে পারেন। আবার অনেকে আসলে টায়ার্ডও থাকেন। যাই হোক, দেখা যাক কি হয়, কয়টা ঘটনা আজকে পড়তে পারি আমরা। চলে যাচ্ছি প্রথম ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। 2012 সাল থেকে আমার বড় ভাই ভূত FM শুনে, আমিও আমার ভাইয়ের সাথে শুনতাম, আর এখন 2022 থেকে আমার মনে হয় ভূত.com-এর সাউন্ড না শুনলে আমার ঘুম আসে না। আমার নাম মোহাম্মদ ইমন হাসান অনিক, লিখছি সাভার গ্যান্ডা থেকে। ঘটনাটি অদ্ভুত কিন্তু 100 ভাগ সত্যি। ঘটনাটি ঘটে আমার আব্বু এবং আম্মুর সাথে। আব্বু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আব্বুর ভাষায় বলার চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে 2019 সালের আগস্ট মাসের শেষ সময়। একদিন সবাই মিলে টিভি দেখছিলাম, হঠাৎ আব্বু ফোনে কল আসলো। ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলছে, সুমি মারা গেছে। সুমি হচ্ছে আমার ফুপাতো বোন।
সুমি এনাম মেডিকেলে, তাড়াতাড়ি আসো তোমরা সবাই।
কল কেটে দিয়ে আব্বু আমাদেরকে বলল সুমি গলায় ফাঁস দিয়ে মরে গেছে। আমাদের সবাইকে যেতে বলল হাসপাতালে, কিন্তু আব্বু যাবে না, কারণ আব্বুর সাথে সুমি আপুর অনেক আগে একবার ঝগড়া হয়েছিল। সুমি আপু আব্বুর সাথে একটু খারাপ আচরণ করেছিল, তাই আব্বুর রাগ হয়েছে। এই জন্য আমাদেরকে হাসপাতালে যেতে বলে আব্বু, কিন্তু সে যায় না। এরপর আমরা এনাম মেডিকেলে যেয়ে লাশ দেখি। হাসপাতাল থেকে সাভার থানায় লাশ নিয়ে যায়। পরে আমাদের অনেক রিকোয়েস্টের পর পুলিশ লাশ আমাদেরকে দেয়। তখন রাত 2টা বাজে। এরপর লাশ এনে গোসল করিয়ে রাখা হয়। সকাল 10টায় লাশের জানাজা হবে। পরদিন সকালে আমার আব্বু জানাজায় শরিক হয়। জানাজা শেষ করে লাশ দাফন করে যে যার বাসায় চলে যায়। ঘটনা এখান থেকেই শুরু। ঘটনার আগে আমাদের বাসার একটু বিবরণ দিই। বাসাটি হচ্ছে দুইতলা, নিচে দুই পাশে আর ওপরে এক পাশে রুম। রুমের সামনে ছাদের মতো একটি জায়গা, আর ওয়াশরুম হচ্ছে সিঁড়ির সাথে। যেদিন লাশ দাফন করা হয় সেই দিন রাতে আনুমানিক রাত 12টার মতো বাজে। আব্বু ওয়াশরুমে যায়। ওয়াশরুমে বসে আব্বু ফিল করছে কেউ একজন পাশের বাসার ওয়াল বেয়ে বেয়ে আমাদের ছাদে উঠছে। আব্বু চোর ভেবে চুপ করে বসে আছে ধরার জন্য, কিন্তু পরে দেখে যে টিনের মধ্যে হাঁটাহাঁটি করছে। এরপর আব্বু ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে আব্বু আম্মুকে ঘুম থেকে উঠিয়ে বলে, বাড়িতে চোর এসেছে, ওঠো। আম্মু আব্বুর সাথে ফোনের লাইট জ্বালিয়ে সিঁড়ির সামনে যেতে থাকে। তখনই দেখল একটি কালো অবয়ব খালি পায়ে জোরে জোরে পায়ের শব্দ করে নিচে নেমে যাচ্ছে। আম্মু আব্বু দুজনেই কে কে বলে নিচে নেমে দেখে, বাড়ির মেইন গেট লাগানো। তখনই আব্বু আম্মুর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখন আব্বু আম্মুকে বলছে, চোর হলে তো গেট খুলে বের হবে, কিন্তু গেট তো লাগানো। তখন আব্বু আম্মু দুজনেই ভয় পায়। ভয়ে তারা দুজন তাড়াতাড়ি করে দৌড়ে উপরে উঠে এসে রুমে ঢুকে রুমের গেট লাগিয়ে দেয়। এরপর দেখে যে টিনের ওপর কি যেন হাঁটাহাঁটি করছে, প্রায় 10-15 মিনিট এরকম শব্দ করে। আব্বু আম্মুর মনে হচ্ছে এই বুঝি টিন ভেঙে নিচে পড়ে যাবে, এত শব্দ। পরে আব্বু হঠাৎ মনে করে এটা সুমি এসেছে। আব্বু বলল, যা যা মা, তোর ওপর আমার কোনো রাগ নেই, আমি তোকে মাফ করে দিয়েছি। আমি দোয়া করি তুই ভালো থাক, তোর উপর আমার কোনো দাবি নেই, তুই চলে যা মা। এই বলার সাথে সাথে তীরের শব্দ বন্ধ হয়ে যায়। এরপর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তারপর আর কিছুই হয় না। তার পরের শুক্রবার আব্বু সুমি আপুর নামে দোয়া চেয়ে মসজিদে মিলাদ পড়িয়ে দেয়। এই ছিল ঘটনা। জানি না এটা কোনো ভৌতিক ঘটনা কিনা, কিন্তু 100% সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে ঘটনাটি কততম এপিসোডে যাবে জানাবেন। এই ঘটনাটি শেয়ার হলে আমার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর একটি ঘটনা শেয়ার করব। আমি চাই ঘটনাটি সাবিত আলম ভাই লিখে পাঠাক। আমি অনেকবার সাবিত ভাইকে নক করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আশা করি সাবিত ভাই রিপ্লাই দিবেন। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি আবারও তার ঠিকানা জানিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু খুবই স্পর্শ করে যায় এরকম একটা ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদেরও ঠিক একইভাবে ঘটনাটি স্পর্শ করেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ি। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভূত এফএম এর একজন সাবেক শ্রোতা, এখন ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা। ভূত ডট কমে প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, আমার কাছে আরও ঘটনা আছে, পরবর্তীতে সেগুলো শেয়ার করব। প্রথমেই গুছিয়ে লিখতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলিপুর গ্রামের একজন বাসিন্দা। আমি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 1987 সনের ঘটনা। তখন আমার বাবা অবিবাহিত ছিলেন। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবার নাম মোহাম্মদ শামসুর রহমান এবং আমার দাদার নাম মোহাম্মদ ইব্রাহিম। ঘটনা শুরুর আগে আমি আমাদের বাড়ির একটু বর্ণনা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়িটা মেইন রাস্তা থেকে একটু ভেতরে। তখনকার সময়ে এই এলাকা এত উন্নত ছিল না। আমাদের বাড়িটা দক্ষিণ মুখ করে বানানো। বাড়ির পাশে ছিল একটি গোয়াল ঘর। বাড়ির পেছনে উত্তর দিকে একটি বড় সুপারি বাগান ও বাগানের পাশে একটি পুকুর, আর পুকুরের পেছনে একটি বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের সাথে আছে একটি ডোবা। নোয়াখালীর ভাষায় আমরা গড় বলে থাকি। এই ডোবা বা বাঁশঝাড়ের কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। যেতে হলে সুপারি বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে যেতে হতো। আমি এইবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবেই বলছি। আমার বয়স তখন 20-21 হবে। তখন সময়টা ছিল শীতকাল। সকালে 11টা থেকে 3টা পর্যন্ত সূর্যের দেখা পেতাম, আর বাকি সময় চারপাশ থাকত ঘন কুয়াশায় ঘেরা। তখন সন্ধ্যা মানে অনেক রাত। আর আমার একটা অভ্যাস ছিল, সন্ধ্যার পরে আমি বাইরে থাকতাম না। আমাদের তখন একটি গরু ছিল। গরুটি মূলত আমার বাবাই দেখাশোনা করত। গরুটির দিনের বেলা গোয়াল ঘর থেকে একটু দূরে বাঁধা থাকত। বাবা সন্ধ্যার পর হাট থেকে ফিরে এসে গরুটিকে গোয়াল ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো বাবা গরুটিকে গোয়াল ঘরে রেখে আসলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। মাঝরাতে বাবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুমটি ঘর থেকে একটু দূরে হওয়াতে গোয়াল ঘরের সামনে দিয়ে যেতে হয়। বাবা হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমে যাওয়ার সময় গোয়াল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান এবং একটু পরে আওয়াজটি আবার বন্ধ হয়ে যায়। তখন উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাথরুমে চলে যান। বাথরুম থেকে ফেরার পথে তিনি আবার ওই রকম অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান, কিন্তু তখন ওনার মনে কোন রকমের ভয় কাজ করেনি। উনি ভাবলেন একটু গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে। উনি গোয়াল ঘরের দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখতে পান কুচকুচে কালো একটি সাপ গোয়াল ঘরের পেছন দিক থেকে বের হয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে। সাপটি 7-8 ফুট লম্বা হবে। বাবা কোনো কিছু চিন্তা না করে গোয়াল ঘরের দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গতকাল রাতের ঘটনা বাবা আমার মা আর বড় ভাই ও আমার সাথে শেয়ার করেন। তখন আমি বললাম এইটা হয়তো দুধ খাওয়ার সাপ হবে, রাতে দুধ খেতে এসেছে হয়তো। তখনই মা বলে উঠল তাড়াতাড়ি সাপ ধরার লোক ডেকে নিয়ে এই সাপকে ধরার ব্যবস্থা করতে, না হয় আমাদের গরুর সব দুধ খেয়ে ফেলবে। তখন বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন। আর মায়ের কথা মতো বিকেলেই পাশের গ্রাম থেকে দুজন সাপ ধরার লোক ডেকে নিয়ে আসা হল এবং আগামীকাল সকালে আসবে বলে তারা জানাল। পরের দিন সকালে ওই লোক দুজন আসে এবং তারা তাদের মতো করে পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজে, কিন্তু এই ধরনের কোনো সাপের খোঁজই তারা পান না। পরে বাবা তাদেরকে বিদায় করে দেয়। প্রতিদিনের মতো বাবা সন্ধ্যার পরে গরু গোয়াল ঘরে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। আগের দিনের মতোই ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি বের হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক আগের দিনের মতোই খচখচ আওয়াজ শুনতে পান। পরে তিনি বাথরুমে না গিয়ে একটা মোটা লাঠি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান এবং দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখেন সেই আগের রাতের মতো কালো সাপটি, কিন্তু সাপটি এইবার না পালিয়ে অদ্ভুতভাবে বাবার দিকে তাকিয়ে থাকে। এবং বাবা হতভম্ব হয়ে থাকেন। তিনি বলেন, আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে, আমি হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সাপটি আগের মতো গোয়াল ঘরের পেছন দিক দিয়ে পুকুরের দিকে চলে যায়। তারপরে বাবা স্বাভাবিক হন, উনি প্রচণ্ড রকমের ভয় পান এবং গোয়াল ঘরের দরজা লাগিয়ে দ্রুত ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাবা আমাদের সাথে গতকাল রাতের ঘটনা বলে এবং আমরা গরুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই। তার ঠিক দুই দিন পরে বাবা ঘুমিয়েছিলেন আর উনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি ছিল এমন, চারপাশে ঘন কুয়াশা, কুয়াশার ভেতর থেকে একটি কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্ত লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? অবয়বটি রাগান্বিত হয়ে ভারী গলায় বলতে থাকে, গরুটি তুই বিক্রি করবি? যদি বিক্রি করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে, এই বলে আমার গলা চেপে ধরে। আর সাথে সাথে বাবা চিৎকার দিয়ে উঠে পড়ে। বাবার চিৎকার শুনে আমরা ওনার রুমে এসে দেখি উনি হাঁপাচ্ছেন, এই শীতের মধ্যে অনেক ঘেমে যাচ্ছেন। আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন আর তুমি এত ঘামছো কেন? বাবা আমাদেরকে তখন কিছুই বলেননি, একটা খারাপ স্বপ্ন দেখেছি এই বলে শুয়ে পড়েন। পরের দিন থেকে বাবাকে অনেক চিন্তিত দেখতাম, মনে মনে যেন কি ভাবতেন, অন্য মনস্ক হয়ে থাকতেন। পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি যেন চিন্তা করো, অন্য মনস্ক হয়ে থাকো? না রে, তেমন কিছু না, আমি ঠিক আছি। পরে জোর করাতে ওনার অদ্ভুত স্বপ্নের কথা আমাকে বলেন। বাবার কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। আমি বাবাকে বলি, বাবা চলো তোমাকে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। ঠিক আছে যাব বলে বাবা উঠে চলে যান। এইভাবে এক সপ্তাহ চলে যায়। একদিন সন্ধ্যায় আমি আর আমার মা ঘরে বসে আছি, তখন আমরা হঠাৎ শুনতে পাই আমাদের গরুটি বাইরে হাঁটছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বাবা আসছে, গরুকে গোয়ালে রাখার জন্য নিয়ে যাচ্ছে। আমি আর মা আগের মতো কথা বলছি। তার ঠিক 10-15 মিনিট পরে বাবা ধপাস করে ঘরের দরজা খুলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, গরু কই? আমি বলি, গরু কই মানে, তুমি না একটু আগে গরুকে গোয়াল ঘরে রেখে আসলে। আমি আর মা গরুর হাঁটার শব্দ পেলাম। বাবা অবাক হয়ে বলে, আমি তো এই মাত্র হাট থেকে আসলাম, এসে দেখি গরু বাইরেও নেই, গোয়াল ঘরেও নেই। তখন চোরের বিষয়টা আমাদের মাথায় আসে আর আমরা সবাই চোর চোর বলে লাইট হ্যারিকেন দিয়ে খুঁজতে থাকি। আমরা বাড়ির আশেপাশে রাস্তার এই দিক ওই দিক খুঁজেও গরুর কোনো হদিস পাইনি। তখন বাবা হঠাৎ করে বলে ওঠে, আমরা তো বাড়ির পেছনে সুপারি বাগানের ওই দিকটায় দেখিনি। আমরা কৌতূহল বশত সুপারি বাগানের ভেতরে যাই এবং খুঁজতে খুঁজতে সেই বাঁশ ছাড়ের ডোবার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখি আমাদের গরুটির চারটি পা বুক পর্যন্ত ডোবার ভেতরে ঢুকে আছে এবং গরুটি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন টেনে ডোবার নিচে নিয়ে যাচ্ছে। শীতকালে আশেপাশের ধানের জমিতে পানি দেয়, ডোবার কোনো পানি ছিল না। পরে আমাদের আশেপাশের বাড়ির সবাই ওই ডোবার কাছে চলে আসে। পরে আমরা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে গরুটিকে বের করে নিয়ে আসি। পরদিন সকালে আমি আর বাবা আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে যাই এবং সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি। ইমাম সাহেব বিকেলে আসর নামাজের পরে আমাদের বাড়িতে আসবেন বলে জানান। পরে আমরা বাড়িতে চলে আসি এবং ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করি। যথারীতি হুজুর আসর নামাজের পরে আমাদের বাসায় আসেন এবং আমাদের গোয়াল ঘর ও গরুটি দেখতে চান। আমরা দেখাই। পরে হুজুর একটা পাটি আনতে বলেন আর এক গ্লাস পানি আনতে বলেন। হুজুর পাটিতে বসেন এবং পানির গ্লাসটি সামনে রেখে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়েন। কিছুক্ষণ পরে হুজুর চোখ খোলেন আর বলতে থাকেন, আপনাদের ওই ডোবায় আর বাঁশঝাড়ের মধ্যে একটি খারাপ জিনের বসবাস আছে। ওই জিন প্রতিদিন রাতে সাপের রূপ ধরে আপনাদের গরুর দুধ খেতে আসত। যখন আপনি বিষয়টি দেখে ফেলেন এবং গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তখনই জিনটি রেগে যায় এবং আপনাদের আর গরুটির ক্ষতির চিন্তা করে। এই জিনটি ওই দিন রাতে আপনাদের স্বপ্নে এসেছিল। ও চেয়েছিল গরুটিকে মেরে ফেলে আপনাদের ক্ষতি করবে। আপনারা যদি আর 5 মিনিট পরে ওই ডোবার কাছে যেতেন তাহলে ওই গরুকে আর দেখতে পেতেন না এবং পরবর্তীতে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
পরে হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাদের তাবিজ পড়তে বলেন। তাবিজ পড়া হারাম, তাই আমরা পড়তে না করে দিই। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা।
আশা করি অনেক ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্য ঘটনা, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আর আমার জন্মের 1 বছরের মাথায় আমার দাদা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদার সাথে ঘটা এবং আমার বাবার মুখ থেকে শোনা আরো অনেক ঘটনা আছে, এই ঘটনাটি যদি সিলেক্ট করেন পরবর্তীতে আমি আরো ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে তিনি তার কিছু ছবি টবির কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আশা করছি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালোর দলেই আছি। আর এইখানে আমি একটু কিছু কমেন্ট এখন পড়ে ফেলতে চাই যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমার ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেনই, ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি চাইলেই আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেকেই হয়তো চিন্তা করছেন যে ঘটনা শেয়ার করছি, আমার ঘটনা কেন এখনো পড়ে শোনানো হচ্ছে না। ঘটনা পড়ে না শোনানোর কোনো কারণ নেই, ঘটনা আসলে এখনো পর্যন্ত আমরা অনেক পিছিয়ে আছি, আস্তে আস্তে আসবে। কিন্তু আমরা কিন্তু এখন চেষ্টা করছি সবাইকে ঘটনা সম্পর্কে জানিয়ে দেওয়ার, এবং আমরা কিন্তু মানে কার কবে প্রচার হচ্ছে আমরা কিন্তু মেল করে বলার চেষ্টা করছি। যাই হোক, আমি একটু কমেন্ট পড়ি। আপনারা জানেন যে স্বাধীন মিউজিক অ্যাপের একটা মেসেজ সমস্ত লিসনারদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে স্বাধীন ব্যবহারকারীরা 5-star রেটিং দিয়ে আরো ইন্সপায়ার করুন স্বাধীন মিউজিককে, অ্যান্ড আপনার রেটিং এর স্ক্রিনশটটি শেয়ার করুন ইনবক্সে। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেবে স্বাধীন। এছাড়াও ফাহিম রহমান, আর কখনো মেল পাঠাবো না কারণ আপনি পড়ে শোনান না এটা। তাহলে আমি যে মেলগুলো পড়ছি সেই মেলগুলো কার মেল পড়ছি? আপনাদের পাঠানো ইমেইলই তো পড়ছি। যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যখন ইমেল পাঠান সেই ইমেলগুলো হয়তো সবসময় মানে তখনই পড়া হয় না। যেটা হয় সেটা হচ্ছে তার আগে, মানে ধরেন যে 10 জন পাঠিয়েছেন, এখন যিনি পাঠিয়েছেন গতকালকে তারটা আগে প্রায়োরিটি পাবে, তারপরে হচ্ছে আপনারটা পাবে, এরকম ভাবে। কিন্তু আপনারটা যে আসবে না বা পড়া হবে না এরকম ভাবার কোনো কারণ নেই। ওয়াহিদ ফিরোজ বলছেন, অনেকদিন পর আসলাম, ভালো লাগছে রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সাকিব ইকবাল শাউন লিখেছেন, রমাদান মুবারক রাসেল ভাই, রমাদান মুবারক। শাহরিয়া ঘুমি লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ। এমডি মুরসালিন, ভাই আমি একটা ভয়েস ক্লিপ দিচ্ছি, ওইটা আপনার মতো করে লিখে না, আমি ভয়েস ক্লিপ দিলে ভয়েস ক্লিপই প্লে করব, ওইটা নতুন করে আবার লিখে পাঠানোটা এটা উচিত হবে না, কারণ আপনি একভাবে বলবেন আমি আরেকভাবে লিখব, সেটাতে হবে কি ঘটনা যে আসল ঘটনা সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি চাই ঠিক যেভাবে ঘটেছে আপনি যেভাবে বলবেন সেভাবেই প্রচার করতে, এর মাঝখানে এটাকে রিরাইট করে কোনোভাবেই আরেকটা মানে কি বলবো যে ভার্সন নিয়ে আমরা যেতে চাই না আমাদের লিসনারদের কাছে। আমাদের সাথে আছেন ফাহিম রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবু খান এবং তিনি বলছেন দুবাই থেকে, আমাদের সাথে আছেন রকিব ইখতার, তিনি ঢাকা থেকে লিখছেন। আমাদের সাথে আরো অনেকেই আছেন এই মুহূর্তে, এবং দেখতে পাচ্ছি শিপন হোসেন লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সঙ্গে, মিরপুর দুই থেকে আছেন শাহরিয়া রহমান সানি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মধুরিমা মম, এবং তিনি লিখছেন যে মাই মোস্ট ফেভারিট শো 2018 থেকে তিনি শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইজান মাসুদ আমাদের সঙ্গে আছেন সাভার থেকে, আমাদের সাথে আছেন MD মুস্তাফিজুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরাফাত রহমান ময়মনসিং থেকে, পল অমিত ময়মনসিং থেকে, ময়মনসিংকে অনেকে শুনছেন আজকে দেখতে পাচ্ছি, শিহাব ইসলাম মিরপুর থেকে শুনছেন আমাদেরকে, শাহরিয়ারটা পড়েছি আমি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ইমেইলে, এবং আজকে কিন্তু হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটা স্টোরি আছে, সো আপনারা নিশ্চয়ই আমাদের ছেড়ে যাবেন না, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নেক্সট ঘটনায় যাই।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আমার তৃতীয় ঘটনায় যাচ্ছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, যেভাবে লেখা আছে এভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ম্যাক কম্পিউটারে টাইপ করে ঘটনাটি লিখছি, আর আপনি জানেন যে ম্যাক বাংলা একটু কম বোঝেন, আমার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আমি যে তিনটি উপজেলার নাম বলবো তা গোপন রাখবেন, তা না হলে আমার সমস্যা হতে পারে, তাই আমি জানিয়ে রাখি যে আমি হাফ স্টপ ডাউন থেকে মেহেদি বলছি। আপনি তো জানেন অমিতাভ রেজার পোস্টে জব করলে কতটা বিজি থাকতে হয়, তাই আমি শন শন নাটকের সহকারী সম্পাদক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। এর কারণ স্টোরিটা ভূত ডট কমের, তাই এই সিরিজটি এডিট করতে কতটা সিরিয়াস ছিলাম, যতটা সিরিয়াস ছিলাম, যতটা আমি আমার জীবনে যতগুলো টিভিসি ও বিসি ফিকশন এডিট করেছি তার মধ্যে ছিলাম না। বিশেষ করে ধন্যবাদ জানাই ডিরেক্টর আবিদ মল্লিক ভাই ও সম্পাদক সবুজ ভাইকে। এখানে রাত 9টা মানে গভীর রাত এই 2022 সালেও। ঘটনাটি 2021 সালের, কতটা ভয়ের জানি না, তবে 100 ভাগ সত্যি ঘটনা। যদি কারো প্রমাণ লাগে আমি যেতে পারব, কারণ এর ভেতর 1%ও মিথ্যে নেই। আমার এলাকার খুব নাম করা টিচার অশোক স্যার ছদ্মনামেটি, তারা তিন ভাই বোন, সে বড়। অশোক স্যারের বয়স আনুমানিক 35-38 বছর হবে। আমরা তাকে অলরাউন্ডার স্যার বলে সম্বোধন করতাম, কারণ সে যে কোনো বিষয় ভালো জানতেন, অঙ্ক, ইংলিশ, বায়োলজি সবকিছু পারতেন। হঠাৎ করে একদিন রাতে স্যার কাউকে কিছু না বলে গভীর রাতে বাসা থেকে বের হয়ে যান এবং আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে মেইন রোডে গিয়ে আনুমানিক 7-8 জন পুলিশকে তিনি আঘাত করেন এবং সবাইকে একা আহত করে 3 জন পুলিশকে তিনি সরকারি হসপিটালে ভর্তি করায় এবং স্যারকেও অনেক মারধর করে পুলিশ তাদের আত্মরক্ষা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে। এরপর স্যার মাঝে মধ্যে পাগল হয়ে থাকেন, মাঝে মধ্যে তিনি বিশেষ কোনো পাগলামি করতেন না, কিছু উদ্ভট কথা বলতেন। আমি তার কাছে প্রাইভেট কোচিং করতাম, আমাকে হঠাৎ করে তিনি চাঁদ দ্বিখণ্ডিত করেছে বল এই সমস্ত কথা জিজ্ঞেস করতেন। এই প্রশ্ন শুনে আমি বোকা হয়ে যাই, এসব প্রশ্ন করত আর না পারলে স্যার অনেক মারত। সে বড় হোক, ছোট হোক কিংবা সম্মানিত কোনো মানুষই হোক না কেন, কাউকেই তিনি ছাড় দেবার পাত্র নন। 6 মাস চলে যায়। এই ঘটনার 6 মাস পর হঠাৎ করে কাউকে কিছু না বলে আমাদের এলাকার একটি পরিত্যক্ত কালী মন্দিরের সামনে বসে তিনি অ্যাসিড খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বলে রাখা ভালো, 2 ধরনের কালী পূজা আমাদের এখানে হয়, একটি হল দুর্গাপূজার 15 দিন পর, আরেকটি আপনি যে কোনো সময় দিতে পারবেন। আপনি যখন বিপদে পড়বেন বা কোনো মানত করবেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে হিন্দু ধর্মের অনুসারীরা এই কালী পূজা দিয়ে কালীর আসনের সামনে পাঠা বলি দেয় আর এই পাঠা 1 কোপে জবাই করতে হয়, আর সবাই এই পাঠার রক্ত তাদের কালীকে উৎসর্গ করে, তাহলে নাকি বিপদ কেটে যায়। স্যার যে জায়গায় বসে অ্যাসিড খান ওই জায়গায় খুব হন্টেড একটা জায়গা ছিল এবং ঘটনা আছে ওই জায়গা নিয়ে অনেক। স্যার মারা যাবার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে, সেই শোক কাটতে না কাটতেই 21 দিন পর স্যারের ছোট ভাই তপন স্যার ঠিক একইভাবে ওই কালী মন্দিরের পাশের একটি গাছে সকাল 11টার দিকে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। জায়গাটা খুব হন্টেড আগেই বলেছি, তাছাড়া কিছুদিন আগে অশোক স্যার ওইখানে মারা যান, তাই কেউ ওখানে যায় না। একজন মহিলা ও দুজন ছেলে তাদের গরু খুঁজতে গিয়ে দেখে অশোক স্যারের ছোট ভাই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তা দেখে মহিলা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, তার ছেলেরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে এবং এরপর শুরু হয় তাণ্ডব। সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটতে পারত না দুই ভাইয়ের তাণ্ডবে। একা পেলে মানুষকে ভয় দেখানো, মানুষকে মারা, এটা প্রায় সময়ই চলত। রাত হলে একজন কিংবা দুইজন বা পাঁচজন থাকলেও তাদের ভয় দেখাতো। বড় বড় তান্ত্রিক কবিরাজ কত এসেছে তার কোনো হিসাব নেই, এই সমস্যার সমাধান করতে পারেনি সব তান্ত্রিকের এক কথা। অশোক স্যার ভাদ্র মাসের শেষ অমাবস্যায় মারা গেছে, তাই তাকে ঠেকানো কারো পক্ষে সম্ভব না। এলাকায় নেমে আসে এক অজানা আতঙ্ক। সন্ধ্যার পর কেউ ভয়ে বাসা থেকে বের হয় না। 2021 সালে এসে এই নির্মম পৈশাচিক ঘটনা শুনে অনেকে আসছে এর সত্যতা নিশ্চিত করতে এবং কম বেশি প্রমাণ পেয়েছে এই সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সবাই মিলে স্যারের পরিবারের উপরে প্রেশার দিতে থাকে। সবাই এই সমস্যার সমাধান চায়, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছিল না। আমরা এলাকার পাঁচজন বন্ধু মিলে ডাব চুরি করতে যাই বিলের মাঝখানে। দেখি তারা দুই ভাই বসে আছে। আমাদের টর্চ লাইটের আলোতে যখন দেখতে পাই, সাথে সাথে ভয় পেয়ে আমরা লাইট অফ করে ফেলি এবং রাত 11টার মতো হবে আনুমানিক। পরে যখন আবার লাইট মারি, সাথে সাথে তিনটি টর্চ লাইটের বাল্ব অলৌকিকভাবে কেটে যায়। এমন ছোট ছোট ঘটনার শেষ নেই। এই সমস্যার সমাধান করার জন্য ইন্ডিয়া থেকে বড় একজন তান্ত্রিক আসে, কিছু রিচুয়াল করে এবং স্যারের বাবাকে ইন্ডিয়ায় গঙ্গা নদীতে দুই ছেলের পিণ্ডি দান করতে বলে। আর ওই তান্ত্রিক বলে যায় ভাদ্র মাসের শেষ অমাবস্যার রাতে তার মেয়ে কোনোভাবে বাসার বাইরে যেন না যায়, গেলে তাদের দুই ভাইয়ের মতো করুণ পরিণতি হবে। জানতে পারি পরে স্যারের বাবা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করত, খুব খারাপ ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করত। কোনো কারণে তার কোনো একটা রিচুয়ালে ভুল ছিল, যার কারণে তার দুই সন্তানকে হারাতে হয়েছে। আর ইন্ডিয়া থেকে যে তান্ত্রিক এসেছিল সে হল স্যারের বাবার গুরু। তবে স্যারের বাবা যে ব্ল্যাক ম্যাজিক করত এই ব্যাপারে আমরা নিশ্চিত না, এটা এলাকার মানুষের মুখ থেকে শোনা, এর সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। তবে ঘটনা 100% সত্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি 216 এপিসোডে। আমি রাসেল আছি আপনার সাথে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কোনো কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সৌরভ আহমেদ, আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া বালসাবাড়ি ইসলামপুর গ্রাম। রাসেল ভাই, আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2012 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। অনেকদিন ধরেই ভেবে আসছি যে আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হয়নি। তাই আজ সাহস করে ঘটনাটা পাঠালাম এই প্রথমবার। আশা করি ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার এক ছোট ভাই আনিসকে নিয়ে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি বিল আছে এবং কিছু ক্ষেত আছে। আনিসের বয়স তখন 18-19 বছর হবে, কিন্তু তার একটি নেশা ছিল রাতে মাছ ধরা এবং নানা জাতের পাখি ধরা। প্রতি রাতের মতোই সেদিনও মাছ ধরার জন্য ফসকা এবং রাতের পাখি ধরার জন্য ফাঁদ এবং হাতে একটি নিভু নিভু লাইট নিয়ে বের হয়। রাত বাজে তখন আনুমানিক 2:36। সেখানে পৌঁছানোর পর প্রথমে ধান খেতের ধারে ঠিক আগের মতোই রাতের পাখি ধরার ফাঁক পেতে আসে বিলের কাছে। বিলের ধারে মাছ ধরার সময় হঠাৎ করে শুনতে পায় কিছু পাখির অজানা আর্তনাদ ও চিৎকার। কিন্তু তার অত্যন্ত সাহসের কারণে কিছু না ভেবে ভাবতে থাকে, হয়তো 2-3টা পাখি ফাঁদে আটকা পড়েছে আর সেই কারণেই পাখি চিৎকার করছে। তাই ধীরে ধীরে ফাঁদের কাছে যেতে থাকে। তখন টিপ টিপ বৃষ্টি চারপাশে, ঝিরঝির হাওয়া, কালো অন্ধকার, সেই রাতে গায়ে ছুঁয়ে যাচ্ছিল শীতল হাওয়া, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু অজানা প্রাণীর আর্তনাদ। যতই সামনে এগিয়ে যাচ্ছে অনুভব করছে কেউ তার পেছনে হাঁটছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে এবং তার সব লোম হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তখন বুঝতে পারে হয়তো আজকে তার শেষ দিন। এইভাবে চিৎকার করে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাড়িতে আসে। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, মর্মান্তিক ঘটনার এখানেই শুরু। সেই ঘটনার পরে সে মাছ এবং রাতের পাখি ধরার লোভ সামাল দিতে পারেনি। প্রায় 5 দিন পর আবার সেই রাতের মতো বের হয়। তখন বাজে আনুমানিক 1:25। ফাঁদ পাতার পর যায় একটি পুকুরের মাছ ধরতে। পুকুরে যেতে হলে একটি ছোট ব্রিজ পার হতে হয়। বলে রাখা ভালো যে 1 বছর আগে একজন মানুষ ব্রিজের সাথে দড়ি বেঁধে ফাঁস নিয়ে মারা যায়। তখন সে হাতে ফসকা নিয়ে পুকুরে মাছ ধরতে থাকে। হঠাৎ করে বিশাল একটা মাছ দেখতে পায়। ফসকা হাতে নিয়ে যতই আঘাত করে মাছ ততই পুকুরের গহীনে চলে যায়। আস্তে আস্তে পুকুরে নামতে থাকে সে। হঠাৎ মনে পড়ে যায় সেই ফাঁস নেওয়া লোকটির কথা। গা শিউরে ওঠে তখন, আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। ব্রিজ পার হওয়ার আগেই বুঝতে পারে যে তার পেছন পেছন কেউ হাঁটছে, আর তাই কোনো কিছুর দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে থাকে। বাঁশ ছাড়ে কিটমিটের শব্দ, কালো অন্ধকার, নিভু নিভু লাইটের আলো, চারপাশে যেন সব কেমন হয়ে উঠেছে ভয়ে শীতল দেহ। অন্ধকারে চোখ যেন বন্ধ হয়ে আসছে। কানের কাছে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে ডাকছে আর বলছে, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা। মনে হচ্ছে এটা শোনার পর এখনই সে জ্ঞান হারিয়ে ফেলবে। চারপাশে অন্ধকার আঁকড়ে ধরে ফেলেছে। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে। যতই দৌড়ায় আবারও সেই পুকুরের কাছে ফিরে আসে। এভাবে যখন 3-4 বার হল, হঠাৎ বিভৎস চেহারা নিয়ে ভয়ানক হাসি দিয়ে তার সামনে এলো বিভৎস চেহারার সেই অবয়ব। নিজেকে আর সামলে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার নিজের ঘরে শুয়ে আছে। চারপাশে মানুষের আনাগোনা। তাকে সবাই জিজ্ঞেস করল কি হয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে কাউকে বলার সাহস পায়নি। তারপর থেকেই আর বেশ কিছুদিন পাখি শিকার এবং মাছ ধরতে যায়নি সে। বেশ কিছুদিন পর তার মেজো কাকা সবকিছু শুনতে চায়। সে কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, আসলে তার কাকাই ছিল মূল নাটের গুরু। ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে তাকে নিয়ে বের হতো মাছ ধরা আর পাখি শিকারের জন্য। তার কাকাকে এসে বলে, আমি আর কোনোদিন পাখি ও মাছ শিকার করব না। কিন্তু তার কাকা তাকে লোভ দেখিয়ে আবারও পরের দিন ঠিক আগের মতোই নিয়ে বের হয়। তার কাকাও ছিল তার সাথে। এরকম ভাবে সেদিনও মাছ ধরে, কোনো সমস্যা হয় না। পাখি শিকার করতে পারেনি, শুধু মাছ নিয়ে বাড়ির পথে রওনা হয়। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝিঝিপোকার শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ করে ভেসে আসে মাছ পচা দুর্গন্ধ। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল যে মাছ পচা দুর্গন্ধটা ঠিক হাতে ধরে থাকা ঝুলি থেকে আসছে। করমর করে চিবিয়ে খাচ্ছে মাছ। দুর্গন্ধটা আরো তীব্র হচ্ছে। একটা শব্দ এমন যে কেউ মাছগুলো খাচ্ছে। শরীরটা ঘেমে হিম হয়ে আসে। চারপাশটা অন্ধকার, চোখটাও অন্ধ হয়ে যাচ্ছে, শীতল হয়ে আসছে দেহ। হঠাৎ আনিস বলে ওঠে, কাকা, আজ হয়তো আর আমরা বাড়ি ফিরতে পারব না। জবাবে কাকা বলে উঠল, যাই কিছু হোক পেছনের দিকে তাকিও না। কিন্তু গন্ধটা এত তীব্র হতে থাকে, মনে হচ্ছিল যে দুইজনই যেন বমি করে ফেলবে। আর কোনো কিছু না ভেবে হাতে থাকা ঝুড়ি ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে তারা দৌড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উচ্চ স্বরে একটা কটকা হাসি দিয়ে বলে যে আজকের মতন তারা প্রাণে বেঁচে গেল। তারপর থেকে আনিস ও তার কাকা পাখি শিকার এবং মাছ ধরা ছেড়ে দেয়। এই ছিল ঘটনা। আমার বন্ধু রাশিদুল এবং আকাশের কাছে আরো অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করব, ওয়ালাইকুম সালাম, আপনাকে আগে সালামের উত্তরটা দিয়ে দিলাম। আশা করব যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। 216 এপিসোডে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। পাটগ্রাম থেকে জানাচ্ছি, আবারও আমি আসিফ। এবারের ঘটনা আমার এক মামাকে নিয়ে। মামার সম্বন্ধে কিছু না জানিয়ে পারছি না। আমার মামার নাম W.A. মাসুদুজ্জামান ফারুক, পাটগ্রাম উপজেলার সাবেক স্বনামধন্য ফুটবল গোলরক্ষক, যিনি তার দলকে গোল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন করেছিলেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় তার চমৎকার ক্রীড়াশিল্পের জন্য সুখ্যাতি রয়েছে। এগুলো আজ থেকে 35-40 বছর আগের কথা। খুব সম্ভবত গোল্ড কাপ অর্জনের পরে ঢাকার আরামবাগ ক্রীড়া চক্র থেকে ডাক পেয়েছিল, কিন্তু যে কারণে খেলার উদ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে নাই তা গোপন রাখছি। আরামবাগ ক্রীড়া চক্রের সাবেক দেশ বরেণ্য গোলরক্ষক আপেল মাহমুদ স্যার যদি শুনছেন কথাগুলো, বা ওনার পরিবার বা পরিচিত কেউ, তাহলে সেক্ষেত্রে আমার এই ঘটনা সার্থকতা পাবে। পাটগ্রামের ফারুক নাম মনে না থাকতে পারে আপেল মাহমুদ স্যার কিংবা আরামবাগ ক্রীড়া চক্রের কাছে, কিন্তু মামা মনের ভেতরে আফসোস চাপা রেখে ওনার এবং ওনার দলের গল্প এখনো কণ্ঠে আনেন গর্ব করে। এবার মূল ঘটনা। মামা সম্ভবত 5-এ বা 6-এ পড়ছিলেন। বিদ্যালয়ে বন্ধের সুবাদে বেড়াতে গিয়েছিলেন ওনার খালার বাড়িতে, হাতিবান্ধা উপজেলার কেতকিবাড়ি গ্রাম। ওনার খালু অনেক ধনী মানুষ ছিলেন, নাম একরামুল হক সরকার। সে সময়ে পার্শ্ববর্তী এক জায়গায় দই খাওয়াতে যাত্রাপালা আয়োজন করতেন, কিন্তু নিজের বাড়ির মানুষ সেখানে যাক পছন্দ করতেন না। যদিও যাত্রাপালা যাত্রাপালার মতোই হতো, এখনকার মতো নোংরামি হতো না। মামার খালাতো এক ভাইয়ের নাম আমজাদ। বাড়ির মানুষের যাত্রাপালা যাওয়া নিষেধ ছিল, জন্য মামা ওনার খালাতো ভাই আমজাদের সাথে রাতে গোপনে বেরিয়ে পড়েছিলেন। হাঁটতে হয় বেশ কিছুক্ষণ হাতিবান্ধা উপজেলার সেই কেতকি বাড়ি, নওশাদ ইউনিয়ন এবং সেই দই খাওয়া জায়গায় মোটামুটি অনেক সনাতন ধর্মাবলম্বী থাকত, শুধু সে সময়ে হিসেব অনুযায়ী বা এখনো আছে মনে হয়। যাওয়ার পথে অনেক ছোট বড় পুকুর, ডোবা, নালা, অনেক সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক শ্মশান জায়গায় জায়গায়। তখনও শীতকাল ভালোভাবে আসেনি, হালকা শীত, জ্যোৎস্না রাত, গভীর রাত বলা চলে গ্রামের হিসেবে, আনুমানিক 12টা। হাঁটছিল দুইজনে, একটু পর মরা পোড়ার শব্দ কানে আসছিল, পাওয়া যাচ্ছিল মরা পোড়ার গন্ধ। ছোট ছোট ব্রিজ পার হয়, এমনই এক ব্রিজ যেটা ওঠা আর নামার অংশ বেশ ঢালু। সেই ব্রিজের ওপর দিয়ে দূর থেকে দেখতে পেয়েছিল আমজাদ মামা এক লোককে, ধবধবে সাদা কাপড় পরিহিত, খুবই উজ্জ্বল। সেই লোককে দেখেছিল বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় ব্রিজের ওপর থেকে। এমন দেখে আমজাদ মামা ফারুক মামাকে দাঁড়াতে বলেছিল, কারণ জিজ্ঞাসা করাতে দেখিয়েছিল সেই লোকটাকে। তারা বুঝতে পেরেছিল যে সেটা অশরীরী। আমজাদ মামার ধূমপান করার অভ্যাস, তাই প্যাকেট থেকে ৫০ পয়সা দামের প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে একটা সিগারেট জ্বালিয়ে সামনের দিকে ফারুক মামাকে সাথে নিয়ে এগোচ্ছিল। এভাবে যখন সেই অশরীরী পার হয়ে কিছু দূর গিয়েছিল, তারপর পেছন থেকে শুনতে পেয়েছিল সেই অশরীরী অর্থাৎ দুষ্টুজিনের কথা। কথাগুলো মনে হচ্ছিল দুইজন মিলে বললে যেমন শোনায়, অর্থাৎ ডাবল ভয়েস আর বিদঘুটে রকমের। ওনারা শুনতে পেয়েছিল জিন বলছে, আজ তোদের ভাগ্য ভালো। এরপর কোনো সমস্যা ছাড়া ওনারা উপস্থিত হয়েছিল যাত্রাপালায়। কিন্তু অন্যদিন যাত্রাপালা থেকে ফেরার পথে ঘটেছিল অন্য সমস্যা। সেই জিনের ভয় মনের ভেতর প্রভাব ফেলেছিল। সেটার কিঞ্চিৎ ভয় নিয়ে ফেরার পথে একটা বাঁশ ঝাড়ের সামনে আসাতে দেখতে পেয়েছিল হঠাৎ করে একটা বাঁশ পড়ে যায় তাদের সামনে এবং মাটির সাথে ছুঁই ছুঁই হয়ে শুয়ে থাকে সেই বাঁশ। এমন দেখে তাদের ভয়ের মাত্রা আরো বেড়ে যায়। আমজাদ মামা চিন্তা করেছিল, যদি বাঁশের ওপর দিয়ে পার হয়ে যেতে হয় তাহলে আমাদের ওপরে তুলে ছুঁড়ে দিতে পারে দূরে, অথবা যদি বাঁশ ভাসিয়ে তল দিয়ে যায় তাহলে চাপা খেয়ে মরতে হতে পারে। তাই ফারুক মামাকে সেগুলো বলে বাধা দিয়েছিল। তখন দুজনে বুদ্ধি করে নিয়েছিল একটা। ওনারা পথে অন্যদিকে খেতে নেমেছিল। পানি ছিল জন্য কাপড় গুটিয়ে পানিতে নেমে হেঁটে ক্ষেতের ওপর দিয়ে পথে উঠেছিল, অর্থাৎ বাঁশ ছাড়ের ওপারে। আর তখনই বাঁশটা আপনা থেকে উপরে উঠেছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল স্বাভাবিক অবস্থায়। এরপর অন্ধকার কাটার আগে বাড়িতে ফিরে শুয়ে পড়েছিল দুই মামা। ওখানে থাকা অবস্থায় সেই দুই মামা আমার আম্মা ও আমাদের আরো ভাই বোন মিলে রাতে কোথায় যেন যাচ্ছিল এবং কোথাও থেকে হয়তো আসছিল ঠিক নিশ্চিত না। যাই হোক, সমত বাঁশঝাড়ের পাশে হবে সেখানে একটা প্রায় খারাপ হয়ে যাওয়া ব্রিজের কাছে ঘটনা। ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা অংশ খেতে নেমে হেঁটে আবার ব্রিজের ওপারে গিয়ে রাস্তায় উঠতে হয়। তাই ওনারা কিছু অংশ খেতে নেমেছিল, পানি ছিল সে অংশে। ওনারা নামার সাথে সাথেই দেখতে পেয়েছিল এক দৈত্যাকার আকৃতির কিছু একটা উপস্থিত সেখানে। অবশ্যই জিন ছাড়া কিছু হবে না। দেখতে পেয়েছিল যতটুকু অংশ ওনারা পার হচ্ছিল ততটুকু অংশের এক পারে সেই দানবাকৃতি এক পা, আর অন্য পারে সেই দানবাকৃতির অন্য পা। এভাবে দাঁড়িয়ে আর পরনে ওই আগের জিনের মতো ধবধবে সাদা কাপড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল তাকে। বেশ ভয়ঙ্কর এবং কিম্ভূত কিমাকার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। পানিতে ভয়ঙ্কর রকমের দাপাদাপি শুরু করেছিল সেই অতি প্রাকৃত অবয়বটা। মাঝে মাঝে পানিতে এদিক ওদিক ছোটাছুটি করছিল। কি ভয়ঙ্কর আর গা হিম করা পরিস্থিতি! সবাই দলে ছিল বিধায় ক্ষতি ছাড়াই পরিস্থিতি মোকাবেলা করেছিল। ওনাদের মধ্যে একজন খুব গালাগালি করা শুরু করে দিয়েছিল এবং সেখানে সেই ভয়ঙ্কর জিরের অবয়বে তারা কিছু একটা করে ভয় দেখিয়েছিল, যার জন্য খুব অল্প সময় পরে অত্যাচার করে গায়েব হয়ে যায়। পরে ওনারা পানি থেকে উঠে ব্রিজের ওপারে অর্থাৎ রাস্তার ওপরে উঠেছিল। ফারুক মামা যেদিন ফিরবে, ওনার খালু বাড়ি থেকে সেদিন সন্ধ্যা বা রাত আনুমানিক 7টা বা 7:30, রাতের খাওয়া দাওয়া শেষ করে গ্রামের পথে উঠে এসেছিল রেল স্টেশনের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। সেই সময় সেখানে গ্রামের বাড়িগুলো কম ছিল, তাই আলো দেখতে পাওয়া গিয়েছিল কম। যেখানে বাড়ি সেখানে ঘনবসতি বা 8-10টা করে বাড়ি, আর যেখানে নাই সেখানে শুধু ক্ষেত আর ক্ষেত, ধুধু দেখায়। নিঃশব্দে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আসার পথে ওনার সামনে বিশাল আকারের একটা বিড়াল চলে এসেছিল। কালো কুচকুচে এক বিড়াল, চোখ মারাত্মক রকমের জলজল করছিল। মামা ব্যাপারটা স্বাভাবিক মনে করেছিল, তাড়িয়ে দেয়াতে বাঁশ ছাড়ের আড়ালে চলে গিয়েছিল বিড়ালটি। এরপর আবার হাঁটছিল, কিন্তু আবার সামনে চলে এসেছিল সেই ভয়ানক কালো বিড়ালটা। এসে অনবরত ম্যাও ম্যাও আওয়াজ করে চিৎকার করছিল। এরপর মামা আবার দাঁড়িয়ে গিয়েছিল আর বিড়ালটা অন্ধকারে মিশে গিয়েছিল। মামা আবার হাঁটা শুরু করে। এরপর কিছুক্ষণ যেতে আবার সেই বিড়াল সামনে এসে অদ্ভুতভাবে চিৎকার করে কাঁদছিল। মামা এবার ব্যাপারটিকে স্বাভাবিক মনে না করে পকেট থেকে 50 পয়সার প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে আগুন জ্বালাতে শুরু করেন। সেই বিড়াল আবার দূরে সরে যায়। মামা কোনো নেশা করে না, কিন্তু এমন আশঙ্কায় পকেটে রেখে দিয়েছিল দেশলাইয়ের প্যাকেট। যাই হোক, সেই বিড়াল যে একটা দুষ্টু জিন তা বুঝে গিয়েছিল মামা। কিছুক্ষণ পর বিড়াল আবার আসা শুরু করেছিল এবং নানা রকম উত্তপ্ত করছিল, ভয় দেখাচ্ছিল মামাকে। আর মামা বারবার আগুন জ্বালিয়ে নিজেকে বড় রকমের বিপদ থেকে এড়িয়ে রাখছিল। একবার যখন মামা বলেছিল সেই ভয়ঙ্কর বৃহৎ কালো বিড়ালকে, আমার কাছে কিছু নাই, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজে যেতে দেন, তারপর আর বিড়ালটা অর্থাৎ সেই দুষ্টু জিন সামনে আসেনি। কিন্তু তারপরও ফারুক মামা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে রেল স্টেশন পর্যন্ত এসেছিল। এরপর রাতের ট্রেনে করে ফিরে এসেছিল পাটগ্রামে। এই ছিল ঘটনা। এছাড়াও মামার জীবনে আরো ঘটনা আছে, যদি পারি অবশ্যই সেসব ঘটনা নিয়ে হাজির হব। তবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ঘটনা নিয়ে আমাকে সামনে পাবেন আশা করছি। সবার সুস্থতা ও সঠিক জীবন কামনা করি। ভূত ডট কম দীর্ঘ পথ পাড়ি দিক এটাই আশা করি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসিফ। আশা করছি আসিফের ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। এবং আপনাদের সাথে আমি আরো একবার ফিরে আসলাম এই কারণে যে আমি আরো কিছু মানে কমেন্ট বা আরো কিছু ঘটনা তো শেয়ার করবো। এখনো ইমেইলও বাকি আছে, হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনা আমরা এখনো শুনিনি। সুতরাং আমাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে আজকে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, তার আগে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। এবং আজকে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনটি দেখেছেন আপনারা, এবং আপনারা অনেকে হয়তো কমেন্ট লিখতে উৎসাহী হচ্ছেন, কারণ অনেকদিন পরে অনেকেই পছন্দ করেন না কমেন্ট পড়া, কিন্তু আবার কেউ কেউ পছন্দও করেন হয়তো। তো সেই কারণেই আজকে একটু মানে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে পড়ি না। আর যে রাসেল আহমেদ লিখেছেন, রাসেল ভাই আপনার গল্প অনেক ভালো লাগে। এগুলো গল্প নয়, এগুলো সবগুলোই ঘটনায়। এমডি সেলিম এস কে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, পুরান ঢাকার নারিন্দা থেকে সাথে আছি। এমডি সেলিম এস কে, আই লাভ ভূত ডট কম, থ্যাংক ইউ ভেরি মাচ। আনিসুর রহমান জয় লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, গাজীপুর থেকে শুনছেন তিনি। সৈয়দা ফাহমিদা এরা লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, উত্তরা থেকে শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। এম ডি রাকিব, এক্সেলেন্ট স্টোরি রাসেল ভাই। এইচ আর জয় লিখেছেন, সব তো আগের ঘটনা, আমি বুঝতে পারছি না, মানে এক একজন এক এক কথা বলছেন, মানে সব আগের ঘটনা মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না, কি মানে কোথায় পেয়েছেন আপনি এই ঘটনা। আমাদেরকে দেখতে পাচ্ছি রুকসা, মানে অনেক সময় না একটা জিনিস কিন্তু হয়, সেটা হচ্ছে মনে করেন যে অনেক কিছুই আপনার মনে হচ্ছে আগেও দেখেছেন, আগেও এসেছেন, এরকম লাগে, এটাকে আমরা ডেজাভু। তো এটা যদি আপনার সাথে বারবার হয় তাহলে আপনি কিন্তু ঘটনা লিখে আমাকে পাঠিয়ে দিতে পারেন যে আপনার সাথে মানে ডেজাভু হচ্ছে বা এরকম টাইপের জিনিসগুলো, কিন্তু আপনি জানাতে পারেন আমাকে। সো আমরাও সেটা নিয়ে একটা শো করে ফেলতে পারি। আমাদের সাথে আছেন তানভীর আহমেদ, তানভীর বিন আব্দুল খালেক। আপনারা সমস্যার সমাধান করাচ্ছেন না কেন, কোন সমস্যার সমাধান করছি না ভাইয়া একটু যদি বলতেন তাহলে আমার জন্য বোঝার সুবিধা হতো এবং আমি সেই হিসেবে ব্যবস্থা নিতে পারতাম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সিয়াম আছেন, কম্বো এপিসোডটা কত নম্বর এপিসোড, কোন কম্বো এপিসোড, মানে কম্বো এপিসোড বলতে কি বুঝেছেন সেটা একটু পরিষ্কার করে বলবেন। কিছু কম্বো স্টোরিজ রয়েছে কিন্তু কম্বো এপিসোড কোনটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের সাথে আছেন জি আর রিয়াদ, আমি রিয়াদ বরিশাল বিভাগ থেকে প্রথম একটা স্টোরি শেয়ার করছি। ও থ্যাংক ইউ সো মাচ, আমি ডেফিনেটলি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার স্টোরি পড়ে শোনার জন্য যত দ্রুত সম্ভব। মোহাম্মদ শুভ্র, আগে মতো ফিল পাওয়া যায় না। রেডিওটা ভূত এফএম বেস্ট ছিল। আমরা যেদিন ভূত এফএম প্রথম শুরু করি 2010 সালে, প্রথম এপিসোডের পরের থেকে সেকেন্ড এপিসোড থেকে আমরা এই ধরনের মেসেজ রেগুলার পেয়ে আসছি এবং পাই সেটা, কারণ মানুষ সবসময় দেখা যায় যে আগের সাথে এখনকার সময়ের তুলনা করে এবং আগের সময়ের যে সমস্ত না পাওয়া বা যে সমস্ত সীমাবদ্ধতা সেগুলো আমরা ভুলে যাই বর্তমানে এসে, এবং সবসময় আমাদের পুরনো সময়টাকে ভালো মনে হয়। আমরা সবাই খুব নস্টালজিক হয়ে পড়ি, কিন্তু পুরনো সময়কে আমরা কোনোভাবেই স্বীকার করি না যে পুরনো সময় চাইতে এই সময়টা বেশি ভালো আছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যে কোনোভাবে ভালো থাকলেও আমাদের কিন্তু এটা হয়, এটা খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। বাট তারপরেও আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আমরা চেষ্টা করবো আরো ভালো করার জন্য। যেহেতু আপনি জানালেন, ডেফিনেটলি আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভালো করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি, যে আগের চাইতে স্টোরির মান এখন কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, লেখার মান সবকিছুর দিক দিয়ে যদি চিন্তা করেন। সব স্টোরির কথা বলবো না, কিছু কিছু যুগান্তকারী স্টোরি আমরা পেয়েছি, সেগুলো কিন্তু এখনো পাই। হ্যাঁ, তো মানে সেই পুরনো সময়ের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো বা সুন্দর ঘটনাগুলোই আমাদের মনে থাকে। নতুন সময়ে আমরা ভালো মন্দ সবকিছু মিডিয়ায় বিচার করি, তাই না? একদম রিসেন্ট, যেহেতু সবকিছু রিসেন্টলি ঘটে, সো মানে ফ্রেশ সবকিছু, সো আমাদের মাথায় থাকে সবকিছু। বাট সত্যি কথা বলতে কি, যে আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে তখনও এপিসোড ভালো মন্দ এরকম হতো এবং আপনারাও সেই সমস্ত ফিডব্যাক দিতেন, বরং এখন আমরা আরো বেশি সচেতন এই সমস্ত বিষয় নিয়ে। আমরাও আস্তে আস্তে আরো বেশি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। অনেকেই এখন মানে এই টাইপের শো, হরর শো করছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র মানে ভূত ডট কম কে আরো বেশি সাপোর্টই দিচ্ছেন তারা, সামহাও এই ব্যাপারটাকে আরো বেশি বড় করে তুলছেন তারা। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে। তপু তালহা ছোট ভাই আমাদের সাথে আছেন, নাদিম মাহমুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সিয়াম মন্ডল, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফরদিল আহসান মুগ্ধ সহ আরো অনেকে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। রমজান মাসের প্রথম এপিসোড এবং প্রথম এপিসোডটি একটু স্পেশাল করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? কথাটা জিজ্ঞেস করলাম না, জানি আপনাকে জিজ্ঞাসা করলে একটা উত্তর বরাবরের মতো পাবো, সেটা হলো আপনি ভালো আছেন, সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনে আসছি, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনাকে ঘটনা পাঠাবো বলে অনেকদিন নিজের মনকে স্থির করে রেখেছি। আমি এসএসসি পরীক্ষার্থী হওয়ার কারণে সেরকমভাবে ঘটনা পাঠানোর সুযোগ হয়নি, তাই পরীক্ষা শেষ করে প্র্যাকটিক্যাল বাকি, এখনো প্রচুর অবসর রয়েছে। এজন্য ভাবলাম একটা স্টোরি শেয়ার করা যায়, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার স্টোরিটা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার নাম মেহেদী হাসান, আমার বাস বগুড়ায়। আমি এখন যেখানে থাকি আমার বাসা মেইন রোড একেবারেই পাশাপাশি। আমার বাসার সামনে দিয়ে বগুড়া রংপুর মহাসড়ক চলে গিয়েছে, তো আমার বাসার সামনে দিয়ে যে মহাসড়কটি গিয়েছে তাকে নিয়ে আজকের ঘটনা। তো ঘটনাটি আমার সাথে ঘটে বেশ কিছুদিন আগে। আমি এসএসসি পরীক্ষার্থী হওয়ার কারণে আমাকে অনেক রাত জেগে পড়াশোনা করতে হতো। এমনই একদিনের ঘটনা, রাত তখন 2:30 বাজে। আমার মনে হলো অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না, এখন বই খাতা বন্ধ করে পড়ার টেবিলটা থেকে উঠি। হালকা কফি বানানোর উদ্দেশ্যে রান্নাঘরের দিকে রওনা দিলাম। তো রান্নাঘর থেকে সরাসরি মেইন রোড দেখা যায়, আবার আমাদের বাসার সামনে যে রোডটি গিয়েছে তার কাজ চলছে রাস্তা দুই পাশে প্রশস্ত করার উদ্দেশ্যে। এক পাশে নতুন রাস্তা হচ্ছে, অপর পাশে পুরাতন রাস্তা ব্যবহার করা হচ্ছে। এমনি বেশিরভাগ জায়গায় আগের পুরাতন রোড ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার বাসার একটু দূর থেকে ব্যবহার করা শুরু হয়েছে। কাজের পুরাতন রোড দিয়ে ঢাকাগামী যানবাহন যাচ্ছে এবং নতুন রোডে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো যাচ্ছে। আমি যাদের লক্ষ্য করলাম যে একটি লাল শাড়ি পরিহিত মেয়ে এবং সাথে তিনটি বয়স্ক মহিলা সাদা শাড়ি পরা, তারা রাস্তার বিপরীত দিকে হাঁটছে। হঠাৎ তাদের মধ্যে লাল শাড়ি পরিহিত মেয়েটি বিপরীত পাশে আসা এক ট্রাকের সামনে দৌড় দেয়। আমি দেখে আল্লাহ, এই মেয়েটি কি করল বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে ট্রাকের গতি কমে যায়। আর মেইন রোড তো সবসময় আলো থাকে, যেহেতু এটা একমাত্র রাস্তা ঢাকা রংপুর মহাসড়কের। আমি সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এত রাতে আমার আব্বু আম্মুকে ডাকবো সেটা পারছিলাম না। আড়াইটা বাজে, তিনটার কাছাকাছি প্রায়। আমি দেখলাম ড্রাইভারটা মাথা বের করে দেখছে পিছনে কিছু হলো কিনা। দেখে সে তার মতো গাড়ি চালিয়ে চলে গেল। সেখানে একটু থামল না, সে আরো গতি বাড়িয়ে চালাতে লাগল এবং চলেই গেল চোখের নিমিষে। সেই মুহূর্তে রাস্তাটা স্তব্ধ হয়ে গেল। চারপাশ থেকে গাড়ি আসা কেমন যেন বন্ধ হয়ে গেল। রাস্তা কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেল। এ যেন আমার চেনা পরিচিত রাস্তা নয়, কোনো এক অচেনা জায়গার রাস্তা। অন্ধকার হওয়ার কথাই না, কারণ সবসময় সেখানে গাড়ি চলাচল করে। অবিরাম গাড়ির হেডলাইটের আলোয় রাস্তাটা সবসময় আলোকিত থাকে। আমি নিজেকে স্থির করলাম এবং সাহায্য করার জন্য নিচে নামলাম। আমার ঘর থেকে ফোন আর মেইন গেট থেকে চাবি নিয়ে যেই বাসার গেট খুলতে গেলাম, তখনই দেখি আমার বাবা ঘুম থেকে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমি বাবা মাকে বললাম নিচে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, একটা ট্রাক এসে চাপা দিয়েছে, আমি তাকে সাহায্য করার জন্য যাচ্ছি। আমার মা বলল, দাঁড়া আগে জানালা থেকে বিষয়টা দেখি, তারপরে যাস, আমি আগে নিজের চোখে দেখব। এত রাতে কেনই বা মা চাইবে যে তার সন্তান ঘর থেকে বের হয়ে যাক। পরে আমার মা জানালা দিয়ে দেখলেন এবং তিনি দেখলেন যে ওইখানে কেউ নেই। আমি আমার মাকে বললাম, মা এখন কোনো মজা করা বা বাধা দেওয়ার সময় না, তুমি আমাকে ছেড়ে দাও, সাহায্য করতে হবে। আমার মা রাগান্বিত কণ্ঠে বললেন, এই দিকে এসে দেখে যা। আমার বাবা বলল যে ওকে এত রাগ দেখাচ্ছ কেন। আমার বাবা বলল, বাবা তুমি ঠিক দেখেছ তো? আমি বললাম, হ্যাঁ, তবে জানালা দিকে এগিয়ে দেখি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এতক্ষণ ধরে কি দেখলাম, ওই জায়গায় কেউ নেই। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তাহলে আমি এতক্ষণ ধরে কি দেখলাম, তার পুরোটাই কি ইলিউশন? পরে আমার মা বলল, যা গিয়ে ঘুমিয়ে পড়, সকালে তোর পরীক্ষা। এটা আমার লাস্ট পরীক্ষা ছিল, উচ্চতর গণিত পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। আসার পরে আমি নিচে চায়ের দোকানে গেলাম। সেখানে যাওয়ার পরে একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা হলো। আমি ভাইকে রাতের সব ঘটনা খুলে বললাম। ভাই আমাকে বলল, তুমি ভুল দেখেছ, তুমি বেশি রাত জাগার ফলে এমনটা হয়েছে। সবাই একই কথা বলার পর আমি মনে মনে ভেবেছি, হ্যাঁ তাই তো। তারপরে ভায়া চলে গেল। আমি বসে চা খাচ্ছি, এমন সময় একজন বৃদ্ধ লোক আসলো। তিনি অবশ্য আমার কাছে অনেকটা পরিচিত। তিনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন। রাস্তায় যাকে পেত দাঁড় গড়িয়ে অনেক কথা বলত, তাই অনেকে তাকে পাগল বলে ডাকত। তিনি আবার আমাকে পছন্দ করতেন এবং তাকে আমি অনেক সময় দিতাম, তার সাথে গল্প করতাম। তাকে আমি রাতের ঘটনা বললাম। তিনি যখন লাল শাড়ির কথা শুনলেন, তখন তিনি বললেন, তার সাথে আরো তিনজন শাড়ি পরা মহিলা ছিল। আমি বললাম, আপনি কেমন করে জানলেন? সে আমাকে বলল, তাহলে শোনো, এটা ঠিক 2000 সালের ঘটনা। তখন একটি মেয়ে তার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসে। রাস্তা পার হওয়ার সময় ঠিক ওই জায়গায় ট্রাকের নিচে পড়ে মারা যায়। তিনি হাত দিয়ে দেখিয়ে বললেন, ওই জায়গায়। আমার কলিজাটা কেমন যেন ছ্যাঁক করে উঠল। ঠিক এইখানে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। তারপর থেকে অনেক দুর্ঘটনা ঘটতে শুরু করে। কেউ পারাপারের সময়, কেউ মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে যেত। তারপর তার জ্ঞান ফিরে এসে বলতো, আমি লাল শাড়ি পরা একটা মেয়ে দেখেছি, আর কিছু মনে নেই। এরপর ওইখানে পরপর দুটি বড় দুর্ঘটনা ঘটে। তারপর হুজুর এনে জায়গাটি দেখানো হয়। হুজুর কিছু দোয়াদুরুদ পড়ে, তারপর বলে, একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তখন সেখানে দুটি জিন ছিল, তারা খুবই খারাপ জিন, বারবার তারা একই ঘটনা করতে থাকে এবং মানুষকে সেই 2000 সালের ঘটনা মনে করিয়ে দেয়। তারপর হুজুর সেই জিন দুটোকে হাজির করান এবং তারপর তাদেরকে যেতে বলেন, কিন্তু তারা কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। হুজুর ভয় দেখান, তারপর তারা একটি ছাগল মোরগ চায়, কিন্তু হুজুর তাদের দুটি মোরগ দিতে চান। পরে তারা সাজি হয়, তারা নির্দিষ্ট স্থানে এগুলো রেখে আসতে বলে, তাদের কথা মতো তাই করা হয়। এরপর দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। সব শেষে আমি এদেরকে দেখলাম 14 বছর পর, কেউ এর মাঝখানে দেখেনি। লিসেনার্স কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? শেষ না, আর একটু ধৈর্য রাখেন। তারপর আমি সেই হুজুরকে অনেক খোঁজ করার পর খুঁজে পেলাম। তাকে ঘটনা খুলে বললাম, আমার সাথে কি হয়েছিল। তিনি বললেন, এমন তো হওয়ার কথা নয়, তারা তো অনেকদিন আগে চলে গেছে। তারপর হুজুর আমাকে বলল, তুমি কালকে এশার নামাজের পরে এসো। আমি গেলাম। আমি যাওয়ার পরে তিনি আমাকে বললেন, বাবা বসো। তারপরে আমাকে একটা রুমে ডাকলেন। দেখলাম সেখানে একটি আসন বানানো আছে, আমাকে সেখানে বসতে বললেন। সাথে তার একজন ছাত্র ছিল, তিনি আমাকে তার সাথে দোয়া পড়তে বলল। আমিও সাথে সাথে দোয়া পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে জিন হাজির হল ছাত্রের মাঝে। হুজুর জিজ্ঞেস করল, তুমি কে? জিনটি বলল, মনে আছে অনেক আগে দেখা হয়েছিল। হুজুর বলল, চিনতে পারছি। তা তুই এখানে কেন শয়তান? তোর না যাওয়ার কথা, তুই যাসনি কেন এখনো? বলে, আমি আর যাব না। তো কি করবি? হুজুর জিজ্ঞেস করল। সে বলল, এখানে থাকব আমি আর আমার সাথী সহ। হুজুর অনেক আয়াত পড়েন, তারপর পানি পড়া ছিটিয়ে দেন ছাত্রের গায়ে এবং সে সেই সময় হঠাৎ করেই বলে ওঠে, আমি চলে যাব। তখন হুজুর বলেন, প্রমাণ দিয়ে যাবে? সে বলল, আমি গাছের বড় একটা ডাল ভেঙে যাব। তারপর সেই হুজুর সেই জিনকে যাওয়ার অনুমতি দেয় এবং তার ছাত্র জ্ঞান হারায় এবং গাছের একটা ডাল ভেঙে যায়। এরপর হুজুর আমাকে বলল, বাবা তুমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনা ভালো লেগেছে, ঘটনাটি 100% সত্যি। যদি ভালো লাগে লিসনারদের পড়ে শোনাবেন। এই ছিল ঘটনা, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। অনেকদিন পরে, আবারও খুব বেশি দিন পরে বলবো না, কিন্তু রমজান মাস আমরা স্পেশাল এপিসোড প্রথম থেকে দেওয়ার চেষ্টা করছিলাম, আজকে অনেকদিন পরে ফিরে এসেছেন আবার হাফেজ মাইনুদ্দিন সাহেব। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। ঘড়িতে সময় রাত 1:10, চলুন আমরা শুনে আসি। আর না, আমরা আগে হাফেজ মাইনুদ্দিনের ঘটনা শুনি। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি খুবই খুশি যে 216 এপিসোড একটা চমক রয়েছে, আর সেটি হচ্ছে আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, কোনো কথা না বাড়িয়ে আমরা হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনা শুনে আসব। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। boot.com এর সকল শ্রোতা বৃন্দকে পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। ভেমেটের ঘটনা বলতে যাচ্ছি, যা সপ্তাহখানিকের আগে খুব ভয়াবহ একটি ঘটনা ঘটেছে, তাই আমি এটা পাঠাচ্ছি। তো ঘটনা হয়েছে আমাদের ঢাকারই, পুরাতন ঢাকারই লালবাগের কিছু বন্ধু মিলে তারা ফান ভিডিও করে। তো একটি ফুচকা দোকানে রাত 10:11 দিকে কিছু মানুষ এখানে গিয়ে চটপটি ফুচকা খাচ্ছিল, ওইখানে গিয়ে দুষ্টামি করে তারা ভিডিও করতেছিল এবং তার যিনি ভিডিও করতেছিল সুমন ভাই, ওনার এক বন্ধু অপরিচিত একটা লোকের প্লেট থেকে ফুচকা নিয়ে খাচ্ছে। তো এটা নিয়ে একটু ঝগড়া ফাসাদ হয়, কিন্তু সমস্যা হয় রাত্রিবেলার থেকে। সেটা হলো এরকম, যখন ওই ফুচকা নিয়ে খাইল তখন ওই লোকটা জিজ্ঞেস করলো, যে আপনি আমার এখান থেকে ফুচকা নিয়ে কেন খেলেন? তবে আমার এটা একটা দাবি রয়ে গেল, আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল, আপনার সাথে আমার সাথে অবশ্যই প্রায় সময়তেই দেখা হবে। এটা নিয়ে একটু আনন্দ তারা করলো, ঠিক আছে। কিন্তু ঘটনা, মূল ঘটনা যেটা হয়েছে, সেই রাত্রির পর থেকে সেই সুমন ভাই ওই লোকটাকে আচমকা নিচ থেকে খোঁজা শুরু করে পাগলের মতো করে। আর কেন জানি তার একটু ভয় ভীতি লাগে যে লোকটা এগুলো কথা বলল, এখন ওই লোকটাকে সে খুঁজে এবং তার খাওয়া দাওয়া বা বাসায় আসা আর অফিস করা সব বাতিল করে শুধু পাগলের মতো করে ওই লোকটাকে সুমন ভাই খুঁজতে থাকে। কিন্তু ওই লোকের কোন তো ঠিকানা জানা নেই, নাম জানা নেই, তাকে কোথায় খুঁজবে। এরকম ভাবে সে পাগলের মতো যখন খুঁজতে থাকে, তার বন্ধু গুলো সবাই তার বাসায় এটা জানায়। যে এরকম ঘটনা আমরা একটা করেছিলাম, একটা লোক ফুচকা খাচ্ছিল, তো সুমন ভাই সেখান থেকে প্লেটের থেকে ফুচকা খাওয়ার পর থেকে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তখন সুমন ভাই ফ্যামিলি তরফ থেকে তাকে একটি হাসপাতালে নেয় চিকিৎসা দেবার জন্য। তো ডাক্তার বলছে তার কোন রকমের অসুবিধা নেই, তার সব দিক অর্থাৎ ভালো আছে, অন্য কোন রোগ ব্যাধি নেই। শুধু বলেছে তাহলে আপনারা একটু নজর বা নিজের দিকে একটু খেয়াল করে রাখেন, হয়তো কোথাও বেড়াতে নিয়ে যান, আপনারা নিজেদের কাছে রাখুন, যত্ন নিন। এমনি তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া যেটা ঘটনা ঘটল সেটা উনি রাতে ছাদের উপরে গিয়েও ওই লোকটাকে ছাদের মধ্যে খুঁজতে থাকে এবং কথা বলে, এলোমেলো অনেক কথা বলে। তার ফ্যামিলির তরফ থেকে এরকম তার অনেক আচরণ একটু ভিন্ন রকম, মনে হচ্ছে সুমন ভাই সত্যিকার ওই লোকটাকে দেখে এবং ওই লোকটার সাথে কথা বলতে থাকে এবং হাসতেও থাকে। আবার অনেক সময় বলতে থাকে, ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, আমি আবার কালকে তোমার সাথে দেখা করব। এই কথাটাও তার ফ্যামিলি শোনে। আরেকদিন এরকম ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উনি রাস্তার মধ্যে তার বন্ধুরা যখন ভিডিও করতে বের হলো, তখন ওই সুমন ভাইকে দেখে একটি গাছের নিচে দাঁড়িয়ে অনেক কথা বলছে এমনিতেই। তো বন্ধুরা সবাই এটা নিয়ে একটু অবাক হলো যে এত কথা কার সাথে বলে, এমন এমন ভাবে বলতেছে যে উনি কাউকে দেখছে, সে তার কাছে সামনে দাঁড়ানো, কিন্তু তার বন্ধুরা কেউ দেখে না। কথা শেষ করে সে আরেকবার বলেছে, ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, তোমার সাথে আবার আমি কালকে দেখা করব, এই সময় তুমি এখানে এসো। এটা বন্ধুরা শুনে তার বাসায়ও বলল। তো অবশেষে একটা হুজুরকে দেখানো হয়েছিল, সেই হুজুর বলেছিল তাকে একটি জিনে ধরেছে এবং সেই জিনই তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং এইরকম আর কি তার অবস্থান জিনের কারণে। তো হুজুর কিছু ব্যবস্থা দিয়েছিল, তবুও বারবার একই ঘটনা, রাত্রে বিছানায় উঠে সে কথা বলে, ওয়াশরুমে গেলে কথা বলে, খাবারের টেবিলে কথা বলে, সে সারাটা ক্ষণ ওই একই কথা বলতে থাকে। কথা শেষ করে সে আবারও বলে, ঠিক আছে বন্ধু তোমার সাথে আবার এই সময়তে দেখা হবে, তুমি এসো আমার কাছে। এরকম প্রায় এরকম চলতে থাকে। তো বিশেষ করে হুজুরকে আবারও বলা হয়েছিল, তো হুজুর বলছে ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, টেনশন নিন না, যেভাবে যে ব্যবস্থা গুলো দিলাম এইভাবেই চলতে থাকুক। কিন্তু তার পরিত্রাণ হয়নি। পরবর্তীতে আমরা যখন যাই গিয়ে তখন তাকে দেখি, দেখার সাথে কথা বলি এবং রাত্রিবেলাতে আমরা ওইখানেই থেকে যাই, ওইখানে সুমন ভাই বাসায় থাকলাম। রাত্রিবেলা যখন সুমন ভাই সেই ছাদের উপর উঠল, তো আমরাও সাথে সাথে গেলাম। তখন সুমন ভাই আমাদের উপরে খুব একটু রাগান্বিত হলো যে আপনি আমাদের কাছে বা আমার পেছনে পেছনে কেন আসলেন। বললাম আমরাও তো আপনার সাথে রাতে ছাদের উপরে উঠবো এবং আমরা ঘুরবো তারপরে চলে যাব। তো ওই মুহূর্তে সে হঠাৎ করে পিছনে ঘুরে বলল, বন্ধু এখন কথা বলবো না, কিছু দুষ্ট লোক আমাদের পিছু নিয়েছে, তুমি পরে দেখা করো। আমরা তখনই বুঝতে পারলাম যে ওই যে ফুচকা যে খেয়েছিল, যার প্লেট থেকে ফুচকা নিয়েছিল, সেটা জিন ছিল এবং ওই জিনটা যে বলেছিল আমি এটা দাবি রেখেছি, তোমার সাথে আমি বন্ধু করব, তোমার সাথে আমার দেখা হবে। আমরা এটা যখন জানতে পারছি তখন এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, তাহলে এই ফুচকা খাওয়া যার প্লেট থেকে সুমন ভাই খেয়েছিল সেটা জিন ছিল। সেই রাত্রি আমরা একটি ব্যবস্থা গ্রহণ করি, সেটা হচ্ছে তাকে ঘরে আমরা একা রাখি এবং এই ঘরটাতে আমরা যেটা নিজস্ব আমরা কাজ করে থাকি, আগরবাতি জ্বালিয়ে আমরা সেই জিনটাকে হাজির করাই এবং তার কাছ থেকে শুনতে পারি যে সুমন ভাই তার প্লেট থেকে যে ফুচকা খেয়েছিল সেই জন্য না, সুমন ভাইয়ের সাথে এটা অনেক আগেরই এই জিনটা ছিল। ক্লাস 4 বা 5 থাকাকালীন থেকেই তাকে গ্রামে বাড়ি থেকেই ধরেছিল, কিন্তু সে ওইটাই সব সময় থেকে যেত, অনেক সময় দূরে থাকত, আসতে পারত না। সেই দিন তার ভাগ্য, সুমন ভাই ভাগ্যক্রমে সেই ফুসকার দোকানের জিনের সাথে সাক্ষাৎ, জিন সেই দিন থেকে তার খুব ঘনিষ্ঠ এবং কাছে আসা শুরু করে দিয়েছিল। তো মূলত এখন মোটামুটি ভালোর দিকে আছে, তবে এটি হচ্ছে রিস্ক। আমরা বলে আসছি সুমন ভাই ফ্যামিলিকে যে এমন কোন ভিডিও বা এমন কোন কিছু কাজ না করবার জন্য। সুমন ভাই বেশ এখন ভালো আছে, কিন্তু তার ভেতরে যেটা অস্থিরতা, তাকে এখন আসে না, কথা কিছুদিন বলে না, তার খারাপ লাগে, খাওয়া বন্ধ করে দিয়েছে, কিছু মানসিকতা কি তার খারাপের দিকে গেছে। পরবর্তীতে সুমন ভাই আমার সাথে একা দেখা করে একটি কথা বলেছিল যে ভাইজান আমি একটা অনুরোধ করব, আমার ওই বন্ধুকে আপনি তাড়ি দিয়েন না, ওকে না দেখলে বা ওর সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে, ওকে আমি খুব সবসময় কাছে পেতে চাই, মিস করতে চাই না। তো আমরা প্রশ্ন করেছিলাম তাহলে আপনি কি জিন রাখবেন, তখন সুমন ভাই বলছিল আমার জন্য ভালো হয়, আমাকে বাঁচান, কিন্তু ফ্যামিলির তরফ থেকে সবাই নিষেধ করেছে যে ভাইজান এটা কিন্তু সম্ভব না, ওকে বাঁচতে হবে, ওকে থাকতে হবে, সবকিছু আমাদের দেখাশোনা করতে হবে, ও ছেলে মানুষ, ওর অনেক সমস্যা হতে পারে। এখন এটাই আমরা দোটানায় আছি, জানি না ভাইজান সামনে আমরা কি করব, বা সুমন ভাইয়ের কথাই রাখবো না তার ফ্যামিলির কথাই রাখবো জানি না। এবং সেই জিনকে কিন্তু তার কাছে আবারও আসবে, সময় সুযোগ বুঝে তার সাথে কিন্তু সে আবারও দেখা করবে, কেননা এই জিনটা সুমন ভাইয়ের অনেক পুরাতন বন্ধুর মতনই ছিল, তাকে ধরেছিল ক্লাস 4-5 থাকাকালীনই। এখন খুব সুমন ভাইয়ের অবস্থা একটু খারাপের দিকে মানসিকতা, কিন্তু তার ফ্যামিলির তরফ থেকে বলল যে সুমনকে হয়তো কাছে পায় না, কিন্তু তার ঘরের মধ্যে এলোমেলো ভাবে দরজা জিনিসপত্র কিছু ভাঙচুর হয়ে যায়। রাত্রিবেলায় তাদের ফ্যামিলিও কিছু কিছু মানুষ একটি কালো ছায়া দেখে এবং তারাও ভয় পায়। এখন আমরা কয়েকদিন পরে আবার যাব, রমজান তো চলে আসলো ভাইজান, হয়তো বৃহস্পতিবার শুক্রবার দিন আগামী ইনশাআল্লাহ যদি চাই আমরা ওইখানে গিয়ে পুরো বাড়িটাই ঠিকঠাক করে দেব। ভাইজান আমার এটাই ছিল ঘটনা, আসসালামু আলাইকুম।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 216 এপিসোডে। আমি রাসেল আছি সাথে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি এখন কোনো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একটি অডিও ক্লিপ চলুন শুনে আসি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
সালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাই আপনি কেমন আছেন? আমরা জানি আপনি অলওয়েজ ভালো এবং ভালোর দলে আছেন। আমি শাকিল, বর্তমানে দুবাইতে কর্মরত আছি, যার কারণে অনেকদিন ধরেই ভাবছি যে ভয়েস রেকর্ডটা ক্লিপ করে আপনার কাছে সেন্ড করবো, যাতে আপনি শুনে এবং লিসেনারদেরকে শোনাতে পারেন। কিন্তু সময় স্বল্পতার কারণে, কাজের ব্যস্ততার কারণে আর কি সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো আজকে বসেই পড়লাম আমি আমার সেই জানা সত্য ঘটনা, আমার গ্রামের, আমার নিজের গ্রামের সত্য ঘটনাটা শেয়ার করার জন্য। আশা করি আপনার এবং লিসেনারদের উভয়েরই ঘটনাগুলো ভালো লাগবে, কারণ এই ঘটনাগুলো হচ্ছে আমাদের প্রত্যন্ত এলাকার, লাইক আমাদের নিজের গ্রামের ঘটে যাওয়া সেই ঘটনা। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, বেশি কথা না বলে আমি আমার ঘটনাতেই চলে যাচ্ছি। আমি শাকিল, আমার জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই থানার কাদিরপুর গ্রামে। আপনারা হয়তো আমার গ্রামকে ভালো করে চিনবেন যদি আমি একটু উল্লেখযোগ্য করি। আপনারা হয়তো অনেকেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে চিনেন, যিনি বাংলার বিখ্যাত আর কি বাউল শিল্পী। ওনার বাড়ি আমাদের ওনার গ্রামের পাশের গ্রামটাই হচ্ছে আমাদের কাদিরপুর গ্রাম। যাই হোক, আসলে ঘটনাটা আমাদের গ্রামকে কেন্দ্র করেই, তো প্রথমে আমি আমার গ্রামের বর্ণনাটা দিয়ে রাখা ভালো। গ্রামটা সালটা তখন 1971 সালের আগেকার সময়, সালটা আর কি আমি আমার ঘটনাটা কালেক্ট করছি বলে রাখি আমার গ্র্যান্ড মাদার আই মিন আমার দাদার ওয়াইফের কাছ থেকে। তো সালটা তখন 1971 সালের আগেকার সময়। আপনারা হয়তো জানেন সুনামগঞ্জ জেলার অধিকাংশ সময় প্রায় 6 মান্থ ইজ আ ফ্লোডিং ফর ওয়াটার। আপনারা জানেন যে 6 মাসই কিন্তু পানির নিচে সুনামগঞ্জের অধিকাংশ অঞ্চল আর কি ডুবে থাকে, আর 6 মাস কিন্তু চলাফেরা করতে হয় নৌকা দিয়ে। বাকি 6 মাস কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামল ফসলের চারদিকে ঘেরাও থাকে, যেটা দেখার মতো একটা অবস্থা, মানে সৌন্দর্যের একটা লীলাভূমি ওইখানে সৃষ্টি হয়। যাই হোক, তো আমার গ্রামটা হচ্ছে 1971 সালে আমি যেটা শুনছি তখন তো আমার জন্ম হয় নাই, আমার দাদা দাদি আমার গ্রান্ডমাদার আমি আমার প্যারেন্টসদের কাছ থেকে যেটা শুনলাম, তখনকার সময়ে আমাদের এলাকাটা ছিল একদম অজগর একটা গ্রাম, না ছিল কোনো বিদ্যুৎ, না ছিল কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি, একদম নিরক্ষরতা এবং একদম কি বলবো কোন প্রযুক্তি কোন ছোঁয়াই পড়েনি ওই সময় এলাকাতে। তো আমাদের এলাকাটা দুইভাবে বিভক্ত, মধ্য দিয়ে একটা লেক আই মিন একটা নদী, শাখা নদী চলে গেছে নদীর দুই পাশ দিয়ে, আর দুই পাশ দিয়ে জনবসতি গড়ে উঠছে। এক পাশে আমার দাদার বাড়ি, এক পাশে আমার বউর বাড়ি। সেই সুবাদে আমার দাদা আর কি আমার গ্রামে বিবাহ করেন, আমাদের গ্রামে বিবাহ করেন নদীর ওই পারে। তো ঘটনাটা মূলত ঘটনার সূত্রপাত ঘটে আমার বউর বাড়ি কেন্দ্র করে। তো বেশি কথা না বলে লিসেনারদেরকে আর অপেক্ষা না করি আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। তো আপনারা তো সহকারে শুনুন, ঘটনাটা তিন ভাগে বিভক্ত, এই ঘটনাটা তিনটা আর কি দৃষ্টান্তমূলক ঘটনা ঘটছে, তো আপনারা শুনতেই থাকুন। তো প্রথম ঘটনা যেখান থেকে আর কি ঘটনার সূত্রপাত, আমার দাদির বাড়ির কোন এক মহিলার গড়ে, মহিলা আই মিন তার পরিবারের কোন একজন, আমি সেটা বলতে চাচ্ছি না, ওনার গড়ে আর কি সন্তান সম্ভব হয়, উনি আর কি সন্তান সম্ভব হয় আমার দাদির আর কি, লাইক ধরেন ওনার বোন আর কি সন্তান সম্ভব হয়। তো কোন এক পূর্ণিমার রাতে ওনার প্রসব ব্যথাটা আর কি হয়। তখনকার সময় তো আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে স্বাস্থ্য কমপ্লেক্স আই মিন যে স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল গুলা থাকে সেটা অনেক দূরে হয়, আর সেটা আমাদের এলাকা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা ওইখানে যাওয়ার। তো গ্রামের মানুষরা আগে বেশিরভাগই গ্রামে আর কি বাড়িতে থেকেই ডেলিভারি করাইতো। আপনারা হয়তো জানেন ওই সময় কিন্তু যারা আর কি ডেলিভারি করায় গ্রাম মহিলারা তাদেরকে কি বলা হয়, দায় বলা হয় আমি যদি বলনা করে থাকি। তো সেই সুবাদে ওনার প্রসব ব্যথা ওঠার পরে গ্রামের অনেকগুলা মহিলা এবং দায় চলে আসছে। তো রাতটা তখন সম্ভবত 12টার উপরে। তো অনেক কষ্ট করার পরে হঠাৎই তারা বাচ্চার চিৎকার শুনতে পেল, আর তারা চিৎকার শোনার সাথে সাথেই ঘরটা একদম নিস্তব্ধ, একদম স্তম্ভ হয়ে গেল, লাইক কোন সাউন্ড নাই, একবারে সাইলেন্ট, শুধু বাচ্চাটার একটা চিৎকার, মানে বাচ্চারা যেরকম আর কি লাইকলি যেরকম ভাবে চিৎকার করে, জাস্ট একটা চিৎকার দেওয়ার পরেই সবকিছু ঠান্ডা, সবাই হতভম্ব হয়ে ওই মহিলার দিকে আর বাচ্চার দিকে তাকিয়ে গেছে। তো মহিলা তখন কুকাতে কুকাতে আই মিন লাইক ওই সময় আর কি আপনারা হয়তো জানেন সিচুয়েশনটা কিরকম থাকে মহিলাদের, উনি বলতেছে যে আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চাকে আমার কুলে দাও, ওই সময় উনি একথা বলতেছে। তো উনি তো পাশে থাকা মহিলারা বলতেছে তোমার তোমার মানে তোমার বাচ্চা তো মারা গেছে, বললো যে আমার বাচ্চা মারা গেছে, উনি তো চিৎকার শুরু করছে, আর উনি আবার বলতেছে আপনার এরকম ভাবে আমার দিকে তাকাই রয়েছে কেন, তোমার বাচ্চা, ওনারা বলতেছে না কিছু হয়নি, ওই মহিলাকে ওনারা আর কি বলে নাই যে বিষয়টা, তো কেন তারা হতম্ভম্ব হয়ে তাকিয়েছিল। তো বাচ্চাটা এরকম ছিল, ওটা প্রসব আর কি লাইক এটা ডেলিভারি হওয়ার সাথে সাথে মাটিতে পড়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে মারা গিয়েছিল, আর বাচ্চাটা এরকম ছিল, তার একটা চোখ ছিল আর 4টা পা ছিল। এটা দেখে ঘরের সবাই আর কি যারা ছিল মহিলারা হতভম্ব হয়ে বই পেয়ে গেছিল, যার কারণে এভাবে তাকায় রয়েছিল। তো এই ঘটনাটা এই জিনিসটা আর কি তাদের পরিবারের পুরুষ সদস্যদেরকে জানানো হয় যে এরকম এরকম, তো এখন কি করা যায়। তো পুরুষ সদস্যরা এসে এটা দেখে তারাও হতভম্ব হয়ে যায় যে এটা কি হইল। আপনারা হয়তো জানেন গ্রামে আগেকার সময় কিন্তু কুসংস্কার প্রচলিত ছিল, আই মিন শোনা কথায় বা বানানো কথায় এরকম মানুষ আর কি বিশ্বাস করতো লাইক এরকম। তখন গ্রামের আর কি সরি পরিবারের পুরুষরা বললো যে এই সন্তান যদি সকালবেলা মানুষের দেখে যে এরকম মহিলার ঘরে এরকম সন্তান হয়েছে তাহলে কি নাকি বলবে লোকেরা, লোকেরা মন্দ বলবে। তো এই বইয়ে তারা কি করলো, তারা পুরুষরা বললো যে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন আই মিন কবর দেওয়া দরকার, যত তাড়াতাড়ি দেব ততই আমাদের জন্য ভালো হবে, লোকজন দেখবে না, কোন মানুষের গাল মানে খারাপ কথাও বলবে না। তো যেভাবে সেই কাজ তারা একজন আবার তাদের মধ্যে কয়েকজন বললো যে এটাকে আমরা কাজ করি কবরস্থানে নিয়ে আমাদের মসজিদ সংলগ্নেই কবরস্থান সংলগ্নেই আমাদের এলাকার মসজিদ আর কি, তো বললো যে ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ে সুন্দরভাবে এটাকে দাফন দিয়ে দিই। কয়েকজন বললো তোর কি মাথা খারাপ হয়েছে, এখন যদি আমরা ওইখানে নিয়ে যাই দাফন করাই মানুষের রাত্রেবেলা কেউ না কেউ তো রাস্তা মানে সজাগ থাকে, যদি দেখে ফেলে একজন দিকে হাজার মানুষের কাছে চলে যাবে, গ্রামে সবাই জেনে যাবে, তারপরে আমাদের উপরে বদনাম মানে খারাপ একটা কথা চলে আসবে। তো কয়েকজন কথাটা শুনে বললো তো আপনি তুমি তো ঠিকই বলছো, তো কয়েকজনকে তারা পাঠিয়ে দিল কি আমাদের এলাকাটা আগেই বলে রাখছি যে একটা খাল সরি একটা লেক আর দুই পাশে গড়বাড়ি মানে জনবসতি গড়ে উঠছে, তো বেশি গড় নাই, লাইকলি মেবি এক পাশে 50টা ফ্যামিলি আর এক পাশে 50টা ফ্যামিলি, একদম ছোট একটা গ্রাম আমাদের তখনকার সময় ছিল। তো আর বাকি পুরোটাই ছিল জঙ্গল, জঙ্গলটা কিরকম আপনার হয়তো কমলি চিনেন, ওই রকম চারদিক দিয়ে নদীর পাড়ে গেরা এরকম জঙ্গল। তো তাদের বাড়ি থেকে মানে নদীর পাড় বেশি দূর না, তো তারা বললো যে ওই নদীর পাড়ে এক সাইডে আর কি গর্ত কয়েকজনকে পাঠাই যে ওইখানে একটা গর্ত করে আসো, তারপর আমরা বাচ্চাটাকে নিয়ে আসতেছি। তো যথাসম্মত কয়েকজন চলে যায় খুন্তি কুড়াল এগুলা নিয়ে আর কি, সরি লাইকলি এগুলো আমাদের গ্রামবাসী বলি। তো এখানে চলে যায়, যাওয়ার পরে তারা আর কি গর্ত খোদা শেষ করে চলে আসে, বলো যে কাজ সম্পন্ন, চলো এখন আমরা এটাকে দাফন দিয়ে দেই। তো যে বাবা সেই কাজ কয়েকজন বাচ্চাটাকে আর কি একজনই একটা বাচ্চা জন্মের পর আর কি কত বড়ই হয় লাইকলি মেবি 5 ইঞ্চ এরকমই হবে আপনারা হয়তো জানেন, কিন্তু এই বাচ্চাটা মানে মানে ছোট মানে স্বাভাবিক বাচ্চার তুলনায় একটু বড় সাইজেরই ছিল, লাইক এক হাতের কাছাকাছি ছিল। তো যাই হোক ওই বাচ্চাটাকে একজন কুলুকেরে নিয়ে ওইখানে নিয়ে যাওয়া হয়, তারা মোট 5 জন নাকি 6 জন ছিল পুরুষ সদস্য। তো এক পর্যায়ে সবকিছু কমপ্লিট হওয়ার পরে বলো ওই বাচ্চাটাকে এবার কবরে নামিয়ে দাফন দিয়ে দাও, আই মিন মাটি চাপা দিয়ে দাও। তো একজন আর কি সেই বাচ্চাটাকে নিয়ে যেই না গর্তের কাছে গিয়ে দাঁড়াইছে, ধপাস করে উনি বাচ্চাটাকে সহ নিচে পড়ে গেছে, আই মিন গর্তের মধ্যে পড়ে গেছে। তো বাসা থেকে সবাই বললো কি হয়েছে কি হয়েছে, তুই পড়ে গেছিস কোনো বাচ্চাটাকে, এই বাচ্চার বটটা নিতে পারছ না। তখন এই ব্যক্তিটি কুখাতে কুখাতে বলতে লাগলো যে আমার কাছে মনে হয়েছে আমার কাছে 100 মন ওজন যদি কোনো কিছু দেওয়া হয় এই ওজনের বার যতটুকু হবে ততটুকু বার আমার কাছে দেওয়া হয়েছে, যার বার সহ্য করতে না পারে আমি নিচে পড়ে গেছি বাচ্চাটাকে নিয়ে। তখন বাসা থাকা ব্যক্তিরা হাস্যকর মানে হাসি চলে বললো তুই তোর মাথা খারাপ হয়েছে, তুই গুমের গুড়ো হয়তো মানে আবল তাবল বলতে আসছ। তো সেই ব্যক্তিও মানে কোন ভাবল যে হয়তো এটাই হবে গুমের গুড়ো, মনে হয় আমি এরকম বলবাল দেখে পড়ে গেছি। তো বলো যে তাড়াতাড়ি কর। যখন যেই না ব্যক্তি ওই বাচ্চাটাকে নিচে রাখিয়া মানে উঠতে যাবে, তখনই পিছন থেকে খপ করে ওনার পাটা ধরে ফেললো। তো উনি তো ভাবছে হয়তো মনে মানে বাচ্চার হাত পড়তে পারে, মানে আসে না লাড়া খাওয়ার পরে লাইকলি ফুটতে পারে, তো এটা ভাবে সে একটু দুইটা হাত মাটির মধ্যে চাপ দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে মানে গর্ত থেকে। তখন তিনি আরো জোরে আর কি চাপ ফিল করলেন, এমনটা হচ্ছে যেন ওনার শরীর থেকে ওনার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, উনি এই চাপ ফিল সহ্য করতে না পেরে জোরে চিৎকার মেরে ওইখানে সেন্সলেস হয়ে যায়। তো ওইটা থেকে পাশে থাকা সবাই দেখে যে সত্যি সত্যি এরকম ঘটনা, তখন তাকে কোনো মতে আর কি অনেক চেষ্টা করার পরে দোয়া দরুদ পরে এখান থেকে আর কি তারা ওইখান থেকে ওনাকে উদ্ধার করে, উদ্ধার করার পরে ওই বাচ্চাটাকে চাপা দামা মারা আর কি খবর দিয়ে দেয়। তো তাদের ফ্যামিলির সাথে আমার দাদার বাড়ির ফ্যামিলির সাথে জাস্ট এই ঘটনাই ঘটছিল, বাকি কোনো ঘটনা ঘটে নাই। সেই ঘটনাটা ঘটছে আমার দাদার সাথে, আই মিন আমার আমাদের এলাকার আমাদের এসআই মানে নদীর ওই পাড়ের আমাদের পাড়ের আমার দাদার সাথে আপন দাদার সাথে, যে দাদার শ্বশুর বাড়ি ছিল এই ফ্যামিলির মানুষ। তো দাদা আমার দাদা একজন ভালো একজন ব্যক্তি ছিল, ওনার দুইটা ষাঁড় ছিল আর কি, আমরা যেটা অক্স আপনারা চিনে থাকবেন যে আমরা গ্রামবাসায় এটাকে মানে গরু বলি, আমরা গরুই বলি, অনেক অঞ্চলে ষাঁড় বলে অনেক অঞ্চলে বলদ বলে, যাই হোক লিসেনাটা কে কি অঞ্চলে কি কি বলে সবাই বুঝে নেবেন। যে দুইটা বড় ষাঁড় ছিল, আগেকার সময় হয়তো ইলেকট্রিক ট্রাক্টর এগুলো ছিল না, লাঙ্গল আর ষাঁড় দিয়ে কিন্তু বিশাল বিশাল অনেক অনেক জমি চাষ করা হইতো। তো দাদার দুইটা ষাঁড় ছিল, একটা ছিল কালো আর একটা ছিল লাল, সম্ভবত বাড়ির মধ্যে আমার চাচারা মানে অনেকেই ছিল এগুলা দেখার দেখাশোনা করার জন্য ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু দাদার একটা শখ ছিল বিকেল বেলা দাদা নদীর ওই পারে নিয়ে আর কি ঘাস খাওয়াইতো। তো উনিও লাইকলি মাগরিবে মানে বিকেল টাইমে যাইতো, তখন উজু টুজু করে গোসল করে একবারে নদীর ওপার থেকে সাঁতরিয়ে বাড়িতে এসে নামাজ টামাজ নামাজ টামাজ একবারে পড়ে নিত। তো সেদিনের মতোই দাদা একদিন কি করলো, তার দুইটা গরু একটা লাল একটা কালা। আর একটা কথা বলে রাখা ভালো, দুইটা গরু এরকম ছিল, রাসেল ভাই আপনি যদি আমাকে 1 কিলোমিটার লাইকলি একটু দূর থেকে যতটুকু দূর থেকে আমাকে ডাক দিলে আপনি আমি শুনতে পারবো আপনার কথা, ততটুকু দূর থেকে সেম দাদা যদি ডাক দিত দুইটা গরুকে কালো আর লাল বলে তারা দৌড়ে চলে আসতো, এরকম প্রভুভক্ত গরু ছিল দুইটা। তো যাই হোক দাদা একদিন আগেকার মানে আগে যেভাবে নিয়ে যেত তখনই একদিন আর কি দুইটা গরুকে নিয়ে নদীর পাড়ে যাই, তারপর সাত্রী ওই পাড়ে যাই। যাওয়ার পরে দিনটা ছিল বৈশাখ মাস বলে রাখি, বৈশাখ মাস প্রায় শেষ, জ্যৈষ্ঠ মাস চলে এসেছে আর কি, বৃষ্টির পানিতে খালটা আর কি যারা আর কি মাছ ধরতো পানি নিষ্কাশন করে অনেকে মাছ ধরে আর কি, নতুন পানি আবার পরিপূর্ণ হয়ে গেছে, একদম পানি কাছের মতো স্বচ্ছ ক্লিয়ার পানি, আপনারা জানেন জ্যৈষ্ঠ মাসের পানিগুলো একদম স্বচ্ছ ওই বৃষ্টির পানি। তো দাদা কি করলো ওই সময় বোরপুর টলমলে আর কি আমাদের যে এলাকার লেকটা, দাদা কি করলো আগে আগে মানে প্রতিদিনের মতো আর কি দুইটা গরুকে নিয়ে ওইদিকে যাই, যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে মানে কালো মেঘ লাইকলি বৃষ্টি হবে এরকম কাল বৈশাখী, মানে জ্যৈষ্ঠ মাসে আপনারা জানেন বেশিরভাগই বৃষ্টি হয়। তো তা বলবো যে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে তারপরে আবার আকাশও মেঘের আপসা একটা, কোন সময় কি মেঘ আসে, তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়াই বেটার। দাদা কি করলো দুইটা গরুকে একসাথে মানে দড়ি খুলে দাদার সামনে দিয়ে, মানে আসেন আমরা যেভাবে গরু দাওয়াই গ্রাম অঞ্চলে, মানে দাদা আর কি দাদা নিজের মতো দুইটা গরুকে নদীর পাড়ে নিয়ে আসে, তারপর নদীর পাড়ে নিয়ে আসার পরে নিজে আর কি আগে নামে। তো গরুগুলো এমন ছিল, আপনারা আপনারা হয়তো জানবেন যে আপনি যদি গরুর সামনে হাঁটেন গরু কিন্তু আপনার সামনে দিয়ে আপনার পিছনে পিছনে আসবে না, কিন্তু দাদা যদি সামনে দিয়ে হাঁটতো গরু তার পিছনে পিছনে আসতো। দাদা কি করলো সত্যসম্মত দাদা আগে নিচে নেমে আগে নেমে যায়, নেমে যাওয়ার পরে দাদার সাথে সাথে লাল গরুটা কিন্তু একবারে ওই পারে চলে আসছে, আই মিন আমাদের বাড়ির পাশে পারে নদীর পারে চলে আসে, কিন্তু কালো গরুটা দাদা পিছন দিকে তাকিয়ে দেখলো যে ওইখানে মধ্য 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 জায়গায় আসে কালো গরুটা আর কি একদম স্ট্রে হয়ে গেছে, আই মিন লড়তেছে না, আর লাগতেছে যে কালো গরুটা অনেক বেতা পাচ্ছে, লাগতেছে যে কালো গরুটাকে কিছু একটা এমন ভাবে মারতেছে যেটা কালো গরুটা আর তোমাদের চিৎকার করতেছে, যদি আপনাকে যদি মারা হয় আপনি যেভাবে চিৎকার করবেন এরকম ভাবে গরুটা চিৎকার করতেছে যেটা দাদা বুঝতে পারছিল। তো বোঝার পরে দাদা কি করলো আবার রিটার্ন ওইখানে মাঝখানে যায়, যাওয়ার পরে দাদা অনেক চেষ্টা করতেছে কিন্তু গরুটাকে লড়াইবার, কিন্তু দাদা যেটা ফিল করলো দেখলো যে উনি গরুটা একদম স্টিল এখানে লাগতেছে, যেটা মাটিতে দাঁড়াই রয়েছে, তার প্রচুর তার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এখানে স্টিল ভাবে দাঁড়াই রয়েছে। তো অনেক চেষ্টা করার পরও যখন লড়তেছে না হঠাৎ করে একটা দাদা একটা সাউন্ড শুনতে পেলো পানির নিচ থেকে নাকি উপর থেকে, দাদা সেটা রিয়েলাইজ করতে পারে নাই, শুধু শুনছে যে যদি জানে বাঁচতে চাস তাড়াতাড়ি চলে যা, মানে এরকম একটা কথা বলছে যে তুই যত তাড়াতাড়ি যাবে ততই তার মঙ্গল। তখন দাদা এই কথা শুনে তো অনেক ভয় পেয়ে যায়, তখন দাদা যত তাড়াতাড়ি সম্ভব এক চিৎকার দিয়ে আর কি নদীর পাড়ে আইসা কোন রকম ওইটা সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আরেক মানে এর কিছুক্ষণ পরে দাদার সেন্স ফিরে আসে, ফিরে আসার পরে দাদা যখনই পিছন দিকে ফিরে তাকাইছে আবার গাড়ি ফিরিয়ে নদীর মাঝখানের দিকে সরি লেকের মাঝখানের দিকে তাকাইছে, তখন আপনারা হয়তো জানেন ঘূর্ণিঝড় অনেকেই আর কি দেখছেন বা না দেখলো সিনেমায় লাইক অনেক কিছুতে মুভিতে দেখছেন ঘূর্ণিঝড় কিরকম হয়, একটা ঘূর্ণন সৃষ্টি হয়ে গরুটা মুহূর্তের মধ্যে বেনিশ হয়ে গেছে। তো এটা দেখার পর দাদা আবারও চিৎকার মেরে জ্ঞান নিজের সেন্সলেস হারিয়ে ফেলে, তখন সেন্স ফিরে যখন দাদা তাকে আবিষ্কার করে নিজের রুমের মধ্যে, তো দাদা সাত দিন পর্যন্ত অনেক অসুস্থ ছিল, আর সাত দিনের মাথায় একটা স্বপ্ন দেখে যে তোর ওই গরুটাকে আমার অনেকদিন ধরে পছন্দ মানে আমার আমার খাতে খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি সুযোগ পাইনি, যে আর ওই দিন সুযোগ পাইছিলাম যদি আরেকটু তুই দেরি করতে তাহলে তোর গরুর সাথে তোরও নিয়ে নিতাম, তোর ভাগ্য বলা তুই বেঁচে গেছিস। ওই দাদার সাথে এটাও দাদার সাথে মানে এরকমই একটা ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাটা এতটুকুই ছিল, তবে আরেক নেক্সট যে ঘটনাটা আমি যেটা আমি আগেই বলছি যে তিনটা দাবি বিভক্ত, তিন নম্বর ঘটনাটা যেটা ঘটছে সেটা ইদানিং টাইমে লাইক 2010 সালের আশেপাশের সময়ে, যেটা শুনলে আপনাদের শরীরের পশম পর্যন্ত আর কি দাঁড়িয়ে যাবে। তো সেই ঘটনাটা অনেক সেটা আমিও মানতে পারি নাই, আমি তখন তখন আমি আমার প্রাপ্তবয়স্ক আমি সবকিছু বুঝি। তো তখন সালটা 2009 সাল, 2009 সাল তখনকার সময় কিন্তু সেম টাইমে ওই ঘটনাগুলো ঘটে জ্যৈষ্ঠ মাসের পাশাপাশি টাইমে, তো জ্যৈষ্ঠ মাস সরি সময়টা তখন বৈশাখ মাস 2009 সালের আশাপাশি একটা টাইমে। তো আপনারা হয়তো জানেন সোনামগঞ্জ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ধানের ফসল হয়, সবাই ব্যস্ত থাকে বৈশাখ মাসের ধানের ইয়া নিয়ে আমেজ নিয়ে, তো তার সুবাদেই কিন্তু আমাদের গ্রামে আর কি ফসল চাষ হয়, আমরা আমাদের আর কি নদীর পাশে কিন্তু খোলা তৈরি হয়, খোলা বলতে কি বোঝায় ধান শুকানোর মতো একটা লেভেল স্থান যেখানে মাটি আর কি দুর্বা ঘাস যেগুলো সেগুলো স্লাইস করে আর কি উপরে ফেলে ওইখানে গোবর দিয়ে লেপে একটা সুন্দর আস্তরণ করা হয়, যে এখানে রোদের আর কি হিট এখানে লাগে যার কারণে এখানে ধান দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমাদের গ্রামের এক ফ্যামিলি আমি নাম বলবো না কোন এক কারণে সেগুলো হাইড রাখছি, নিশানাটা কিছু মনে করবেন না, একটা চোদ্দ নাম দিলাম, রহিম মিয়া এবং তার স্ত্রী এবং তার দুইটা সন্তান, দুইটাই ছেলে সন্তান। তারা আর কি ব্যস্ত বৈশাখ মাসে তাদের দান নিয়ে বিকেল বেলা যখন দেখলো যে হঠাৎ করে মানে আর কি আসমানে মেঘের আবছা। আপনারা জানেন বৈশাখ মাসে কিন্তু গ্রাম অঞ্চলে একটু মেঘের আবহাওয়া দেখলে সবাই আর কি ধান আর কি জড়ো করতে ছুটাছুটি করে। তো সেই অবস্থায় যখন মেঘে হঠাৎ করে দেখলো যে মেঘ চলে আসছে, মেঘ আর কি ঘুরতেছে, তখন সবাই আর কি দৌড়াদৌড়ি তাদের ধান আর কি গুছাইতে ব্যস্ত। তখন তার দুইটা সন্তান লাইক একটার বয়স লাইকলি 7 or 9 ইয়ার্স ওল্ড, দুইটা আর কি সমান সমান আর কি। তো দুইটা ভাই বললো যে ভাই চলো আমরা আজকে মাছ ধরতে যাই। আজকে মনে হয় বৃষ্টির দিনে তো আপনারা হয়তো অনেকেই জানেন মাছ বেশি ওঠে, তখন ছিল বৈশাখ মাসে, আপনারা হয়তো জানেন বৈশাখ মাসে কিন্তু দান প্রায় শেষের দিকে, যে বৈশাখ মাসে কিন্তু লাঠি মাছ শোল মাছ এগুলো কিন্তু পোনা ছাড়ে, যেগুলো একটা জাগ বেঁধে আর কি নদীর পারে পারে থাকে, সেগুলো অনেক খেতে সুস্বাদু। তো দুই ভাই যেই বাবা সেই কাজ বললো যে আমরা তো একদম কাছাকাছি, মা বাবার কাছ থেকে মনে হয় 200-250 মিটার দূরে হবে তারা নদীর পারে মাছ ধরতেছে, তো আমাদের গ্রাম আর নদীটা কিন্তু কাছাকাছি। তারা দুই ভাই আর কি তিন কোন বিশেষ একটা জাল, যারা আমরা গ্রামবাসী ফিলুন জাল বলি, আপনারা লিসেনাররা কোন জালের মানুষ কিভাবে বলে আমি জানি না, তবে তিন কোন বিশিষ্ট একটা জাল যেটাকে আর কি ঠেলা দিয়ে মাছ তুলতে হয়। যাই হোক দুই ভাই নদীর পাড়ে চলে আসছে, তারা প্রতিদিনই মাছ মারতো, গ্রামের মানুষরা কিন্তু সাঁতারও জানে, আপনারা জানেন বাচ্চারা কিন্তু সাঁতার জানে, তো প্রতিদিনই তারা মাছ মারতো, কিন্তু আজকে তুলনামূলক ভাবে একটু বেশি মাছই উঠতেছে। তো তারা দুজনেই অনেক খুব মানে হ্যাপি, তারা বলতেছে যে আজকে আম্মা আব্বারে দেখাইম, আর গতকালকে আমরা মুক্তবা যাবো না, মানে ছোট ভাইটা বলতেছে যে আমরা মুক্তবা যাবো না, আজকে মাছ বেশি করে নিলে যে কমো যে কালকে আমরা মুক্ত যাবো, এরকম একটা কথা বলতেছে। মুক্তব বলতে যেখানে আর কি সকালবেলা আমরা মসজিদে যেয়ে খুজুরের মানে আমরা অনেকে আর কি মানে এই জিনিসটা বই পাইতাম যে খুজুরে মারবো এরকম, মানে অনেক সময় আর কি। তো ওই আমাদের গ্রামের ওই দুইটা মানে বাচ্চা আর কি মানে তারা আর কি ছোট ভাইটা যেভাবে পড়ে বলছে আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তো বলছে বড় ভাইটা বলছে আচ্ছা ঠিক আছে আর একটু মাছ ধরি। তো অনেক মাছ ধরার পরে প্রায় সন্ধ্যার দিকে প্রায় আজান দিয়ে দিবে ওই সময় বলতেছে ভাই, ছোট ভাইটা বলছে ভাই চলো আজকে আমরা চলে যাই, মাছ তো অনেক ধরা হয়েছে। তো বড় ভাইটা বললো আচ্ছা ঠিক আছে। তো তারা মাছ ধরতে ধরতে অনেক দূরে চলে গেছিল, নদীর পার করতে করতে অনেক দূরে ছিল। তো এখান থেকে ফিরে আসছে তাদের কাঠে, যেখানে আর কি সবাই একত্রিত ভাবে গোসল দেয়। আপনারা হয়তো জানেন ওই সময় 2009 সালে আমাদের এলাকায়, আমি যে গ্রামের কথা বলতেছি আমাদের গ্রামে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ আর কি আমাদের খালে আর কি সাইডে আর কি পুকুর করা আছে, গাঠলা করা আছে, এখানে এসে গোসল দিত গ্রামের অধিকাংশ মানুষ, এখানে এসে গোসল দেয়। তো তারা দুই ভাই ঘাটে চলে আসছে, হাত পা ধুয়ে অনেক ফ্রেশ হয়ে চলে যাবে বাড়িতে। তখনই তারা দেখতে পেল ঘাটের সামনে একটা মাছ আর কি বেশি উঠছে, আমি গজার মাছ, বিশাল আকারের একটা গজার মাছ, লাইক 2 হাত লম্বা হবে। ওইটা দেখে তো তাদের, আপনারা হয়তো জানেন মাছ যেরকমই হোক আমরা হয়তো জানি মাছ কত ভয়ঙ্কর, কিন্তু মাছ দেখলে মানুষের লোভ আটকাইতে পারে না। তারাও আরো আরো ছোট ছিল, তারা তো আরো পাগল হয়ে গেছে। ছোট ভাই বললো ভাইটাকে ধরো ধরো ধরো। তখন আপনার, আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, তখন আর কি নদীতে আমাদের খালে ছিল মাত্র কমর পানি, ওই সময়টা বৈশাখ মাসের মানে আগে আগে আবার দ্বিতীয়বারের মতো মানে এটাকে পানি নিষ্কাশন করে মাছ ধরা হয়েছিল। তখন বৃষ্টি পানিতে আবারও স্বচ্ছ কোমর পানি হয়েছিল। তো তারা আর কি বড় ভাইটা আর কি ওইটাকে যেই না আর কি তুলে জালের ভিতরে, তখন উঠানোর পরে দেখে এটা আস্তে আস্তে ভেনিশ হয়ে যায়, মানে হঠাৎ করে উদা হয়ে যায়, আরেকটু সামনে যায়, এরকম করতে করতে তাকে নদীর আমাদের খালের একদম মধ্যখানে নিয়ে গেছে। তখন পানি একদম কোমর পানি ছিল, আপনারা আপনাদেরকে বলে রাখি একদম কোমর পানি ছিল, যেখানে আর কি একজন মানুষ যদি দাঁড়ায় তাহলে তার পেট থেকে মাথা পর্যন্ত বেসে থাকবে। তো ছোট ভাইটা দেখতে পেলো যে হঠাৎ করে মধ্য গিয়ে তার বড় ভাই আর কি মাছটাকে জালের মধ্যে আটকে ফেলছে। তো ওইটা দেখে সে ছোট ভাইটা আর কি খুশি দেন মানে এটা আনন্দ ফিল করতেছে আর মানে জোরে জোরে আর কি চিৎকার দিতেছে যে ভাই মাছ ধরছে এরকম এরকম। তো যেই না বড় ভাই কি করলো, মাছটা জালের মধ্যে হাত ঢুকিয়ে মাছটাকে যেই না পানির উপরে একটু তুললো, মাথাটাকে একটু উপরে তুললো, হঠাৎ করে ছোট ভাইটা দেখলো যে ওটা তার ভাই কোথাও নাই, জাস্ট জালটা উপরে পানির উপরে বাঁচতেছে। তো ছোট ভাইটা ভাবছে, আমরা অনেক সময় গোসল করতে গেলে গ্রামের যারা আসি তো গ্রামের ছেলে মেয়েরা অনেকে বলি যে চলো আমরা দেখি দুষ্টুমি করার জন্য কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে। তো এরকম সে ভাবছে হয়তো ভাই মনে হয় মাছটা নিয়ে ডুব দিছে। তো এমন করতে করতে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 30 মিনিট চলে যায়, তখন যখন সে তার ভাইয়ের কোনো খোঁজ পায় না, তখন সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে তার বাবা মা কাছেই ছিল, দৌড়ে চলে আসে। আসার পরে তাকে শুধু জিজ্ঞেস করছে কি হয়েছে, সে বলে ভাই এখানে মাছ ধরতে গেছে, এখন ভাইকে দেখতে পাচ্ছে। তখন তার মা এলাকার সবাই আর কি বুঝতে পারছে যে সে হয়তো আর ফিরবে না, সবাই চিৎকার শুরু করছে। সেই সাথে সাথে গ্রামে সবাই আর কি পানিতে নেমে পড়ছে। তখনকার সময় পানি কিন্তু কোমর পানি ছিল, অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পায়নি। ভোরবেলা কয়েকজন আর কি আমাদের গ্রামের আমার সমবয়সী কয়েকজন ফজর নামাজ পড়ার পরে সবাই মিলে উদ্যোগ নিল যে চলো আমরা আজকে ফজর নামাজ পড়ার পরে দেখি খুঁজে পাই কিনা। তখন একজনের কি আমার সমবয়সীর নাম বলবো না, তার নামটা কোনো কারণে হাইট রাখছি, তার পায়ে হঠাৎ করে দুইটা পা লাগে। সে রীতিমতো সময় করেছে কিভাবে পা লাগবে, কিভাবে লাগলে তো মাথা লাগার কথা, বা এত এতখানি পানির মধ্যে কিভাবে দুইটা পা লাগবে। সে ভাবছে হয়তো হাত, কিন্তু সে মানে হাত দিয়ে পানির নিচে, ওই সময় কিন্তু মানুষ যে রাত্রেবেলা মানে খোঁজাখুঁজি করছে, এই কারণে কিন্তু পানি একদম গোলা হয়ে গেছিল, যেটা পানি পানি এই কাঁচের মতো স্বচ্ছ ছিল সেই পানিটা আর কি একদম গোলাটে হয়ে গিয়েছিল, যে কারণে স্পষ্ট পানির নিচে কিছু দেখা যাচ্ছিল না। তো কয়েকজন মিলে সেটাকে তুলে দেখলো যে ওই ওই ছেলেটা মারা গিয়েছে। যে আরেকটা কথা বলে রাখা ভালো, যে ওইটাকে যে মারা গিয়েছিল ওইটাকে দেখে লাগতেছিল যে একটু আগে মনে হয় ওকে মারছে। তো যাই হোক, এই ঘটনা তো এটাই ছিল আমার ঘটনা। তো ঘটনার ভূমিকাটা আমি বলে রাখি যে এই ঘটনাগুলার কিভাবে জানলাম, এটা ঘটনাগুলার কারণটা কি। তো কারণটা আমি জানছি 2015 সাল, সালটা তখন ছিল 2015 সাল, আর তখন সময়টা ছিল ভাদ্র মাস, ভাদ্র মাসের কাছাকাছি। তো ভাদ্র মাসে আপনারা জানেন প্রচুর পরিমাণে রোদ পড়ে। তো আমার পাশের ঘরে, আমার চাচার ঘর, পাশের বাড়ি সরি, পাশের বাড়ি আমার চাচার বাড়ি, তাদের বাড়িতে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব হয়, যে রান্নাঘরে দেখা যায় সাপ, ওয়াশরুমের পাশাপাশি দেখা যায় সাপ। তখন আমার চাচা কি করলো, একজন সাপুর আইমিন একজন তান্ত্রিককে বাড়িতে খবর দিল যে এখানে তো আমাদের সাপ, সাপগুলাকে একটু দৌড়িয়ে নিয়ে যাও, আমাদেরকে একটু রক্ষা করো, আপনাকে এর বিনিময়ে আপনাকে টাকা দেবো। তখন সাপুরে বললো যে আমার টাকা লাগবে না, আমার সাপ লাগবে। তখন সে চলে আসে তার তিনজন সদস্যকে নিয়ে। তো একটা কথা বলে রাখা ভালো, আসলে কাল জাদুবিদ্যা বলতে আছে, জাদুবিদ্যা যদিও ভালো না, তারপরে এগুলো আছে, এগুলো খারাপ জিনিস। আমি কেন বলতেছি যে তার তিনটা মানুষ প্রায় অনেক দূরে দূরে, কিন্তু তাকে তিনটা মানুষকে তিনি দেখতে পারতেছে না, কিন্তু উনি যা বলতেছে তারা ঠিক সেভাবে চলতেছে, যেমন লাগতেছে ওনার কথা শুনতে পাচ্ছে, লাইক রিমোটের সিস্টেমে। আচ্ছা এটা আমি না ই বলি, আমরা সবাই ওটার মধ্যে গুলদের ভুষেছিলাম, যে তান্ত্রিকটার মধ্যে ছিল আর তিনটা সদস্য তিন দিকে দৌড়াদৌড়ি করতেছিল। হঠাৎ এক সময় যে তান্ত্রিকটা বলে উঠলে, যে একটা নাম ধরে বলে উঠলে, কামাল এদিকে যাস না, এদিকে যাস না, এদিকে একটা বিশাল সাপ আছে, ওই সাপটার কাছে যাস না, ওই সাপটা তোর ক্ষতি করবে। তখন ওই যে ওই শিষ্যটা বলে উঠলো, না 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 উস্তাদ, আমি এটাকে ধরতে পারবো। ওই উস্তাদের মানে ওই তান্ত্রিকের কথা না শুনে ওই ছেলেটা ওয়াশরুমের কাছে চলে যায়। ওয়াশরুমের কাছে ছিল সাপটা, আমাদের কাছ থেকে প্রায় 250 মিটার দূরে ওয়াশরুমটা। তো ওইখান থেকে আমরা হঠাৎ করে দেখলাম যে হাওয়ায় বেশে আইসা আমাদের মধ্য এসে সেই আর কি, তো মানুষের সামনে হাওয়ায় বেশে আইসা আর কি আমাদের সামনে এসে পড়ছে। তো আমরা তো সবাই রীতিমতো অবাক হয়ে গেছি আর, কিন্তু ওই পড়ার সাথে সাথে কিন্তু ওই যে তান্ত্রিকটা আর তার তিন সদস্য, দুই সদস্য মিললে কিন্তু কি করলো, ভক্তি লাইক টাইপের একটা দিয়ে বললো যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে আমরা আর আসবো না লাইক। তখন আমরা আর কি জানতে চাইলাম, যে আমি জানতে চাইলাম যে আমাদের গ্রামের মানুষ কয়েকজনকে নিয়ে, যে কি হয়েছে তোমরা এরকম করার কারণটা কি। যে উনি যা বললো তারপরে, এটা শোনার পরে আমি প্রায় অবাক হয়ে গেছি যে উনি কিভাবে জানলো, উনি তো আমাদের গ্রামের কেউ না। উনি বললো যে এত সাল আমি যেগুলো শুনছিলাম আমার দাদির কাছ থেকে, যে এত সাল আগে একটা ছেলে হয়েছিল এরকম এরকম, তারপরে একটা গরু নিছে, তারপরে একটা মানুষ মারছে, এখন এটা আগে এটা ক্ষতি করতো কিন্তু এখন এটা ক্ষতি করে না, এখন মানুষের পাহারা দেয়, তোমরা গ্রামের মানুষ একটু দেখে শুনে চলবা রাত্রেবেলা। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো হয় অবশ্যই লিসেনারদেরকে শোনাবেন, এবং রাসেল ভাই আমাকে জানাবেন অবশ্যই। আমার কাছে আরো অনেক ঘটনা আছে যেগুলো আমার রিলেটিভ কয়েকজনের সাথে ঘটে যাওয়া, এখনো প্রজেস্ট সেই জিনিসটাই আছে। যদি ভালো লাগে অবশ্যই লিসেনারদেরকে শোনাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। বাই, টেক কেয়ার, সালামু আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা 216 এপিসোড করছি, রামাদানের প্রথম এপিসোড। ঈদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা যাচ্ছি আরো একটি অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো দলে, তাই আমি আপনার সম্পর্কে কিছু নাই জিজ্ঞেস করলাম। আমি আব্দুর রহমান সৈকত, আমার হোম টাউন আছে বরিশালে, লেখাপড়া পারপোসে আমি বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আছি। তো আমি আজকে মূলত আমার জীবনের একটি মানে খুব করুণ কাহিনী শেয়ার করতে চাইতেছি। যেহেতু 2012-13 সাল থেকে ভূতের ফিল্মের লিসেনার, সবার গল্প শুনে আসছি, তাই অনেকদিনের ইচ্ছা যে আমি একটা গল্প পাঠাবো এবং সেইটা শেয়ার হবে। অবশ্যই শেয়ার হলে অনেক খুশি হব। তো লেখাপড়া পারপোসে বরিশালে থাকা হতো তখন 2018 কি 2019-এর মাঝামাঝি, এক্সাক্ট সময়টি আমার স্মরণ নেই। তো আমরা একটি বাসায় যে বাসায় থাকতাম, ওই বাসায় সমস্যা হওয়ার কারণে মালিকের সাথে একটু সমস্যা হয়েছিল কথা কাটাকাটি। তো একটা পর্যায়ে আমরা মাসের শেষের দিকে নাইমে যাওয়ার প্ল্যান করলাম। তো বাসাও খুঁজতে লাগলাম, বাসা খোঁজার জন্য রাত্রে বের হলাম। তো আমরা বরিশালের রূপতলির মানে এমন একটা জায়গায় বাসা পেলাম। তো বাসা পেলাম বলতে অনেক খোঁজাখুঁজি করে চিলে কোঠার একটা বাসা সিট পেয়েছিলাম। চিলে কোঠা বলতে বলা যায় যে রাসেল ভাই ধরেন যে ছাদের উপরে ছোট একটা রুম থাকে, সিঁড়ি উপরে বা এই রকমের যে ছাদের উপরে যে আলাদা রুম থাকে, এই রুম গুলো বলা যায়। তো ওই রুমে আমি আর আমার ওই ভাই থাকতাম। তো যখন আমরা উঠবো, ওঠার সময় সবকিছু ঠিকঠাক ছিল। তো আমরা মূলত পাঁচতলায় সিট পাইছিলাম, আর আমাদের ওয়াশরুমের কথা বলা হয়েছিল না যে ওয়াশরুম অ্যাটাচ না। তো পরে শুনতে পারি যে আমাদের ওয়াশরুম নাকি তিনতলায় একটা ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটটা আপাতত বন্ধ আছে, ভাড়া হয়নি, তো এই মাসে আমাদেরকে ওইটা দিচ্ছে। আর আমাদের যেটা আমাদের ওই জায়গায় যে ওয়াশরুম আছে ওইটা সমস্যা আছে, ওইটা নাকি ঠিক করে দেবে। যাক ঠিক আছে, তো আমরা মেনে নিলাম। তো তারপর আমরা যখন উঠবো, ওঠার সময় আমাদের যে ওই বাড়িতে যে দারোয়ান বা কেয়ারটেকার বলেন, তো উনি আমাদেরকে বলতেছে যে এরকম বাবা তোমরা আমাদের আমার ছেলের বয়সের ছেলের মতোই, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা ওই চিলে কোঠায় থাকতে পারবা না, খামোখা উঠো না, থাকতে পারবো না, নাইমে যাবা, শুধু শুধু কষ্ট করে উঠো না। এইটা আস্তে আস্তে বললো। তো আমরা আর ওনার মানে হাব ভাব এমন ছিল যে লোকটা দেখতে একটু পাগলার টাইপ ছিল, তো আমি আর ভাই তার কথা আমলে নিলাম না, আমরা উঠে গেলাম। তো দিনকাল খুব ভালোই কাটতেছিল, খুব আনন্দ হইতো, যেহেতু চিলে কোটা তার সাথে ছাদ ছিল, আবার ওই জায়গা থেকে মানে বলা যায় মোটামুটি পুরো শহরই দেখা যায়। তো এই একটা সময় হইল কি একদিন রাত্র একটা কি দেড়টা এরকম আমি শুনছান অবস্থা। তো হঠাৎ করে আমরা নিচ থেকে শুনতে পারি কি জোরে হাউকাউ এরকমের মানে অনেক শব্দ, যে হয় না যে মানে কিছু হয়েছে, অনেকের সাথে কথা হইতে আছে এরকম, মানে হঠাৎ হঠাৎ করে আবার থাইমে যায়। এরপরে এরপরে আবার শুনতে পারি কি কিছুক্ষণ পর কাপড় কাছে, কাপড় এটা কাছতেই পারে স্বাভাবিক। এটা এটা কেন বলছি, উল্লেখ করছি, এটা পরে বলি। আবার তারপর শুনতে যে মানে কান্না করতেছে, কান্না করতেছে কিরকম মানে খুব আস্তে আস্তে কইরা, মানে খুব করুণ সুরে, মানে শব্দটা এমন আমার কাছে মনে হয় যে এই শব্দটা দেওয়াল ভেদ কইরা বা তিনতলা থেকে মানে পাঁচতলায় আসবে বা নিচে মানুষ শুনতে পাবে এরকমের শব্দ হওয়ার কথা, মানে শব্দ না, শব্দের যে ফ্রিকোয়েন্সি বা শব্দ সেরকম। তো তারপরে আমাদের কানে মানে কানে আসছে। তো একটা পর্যায়ে আমি ভাইকে বললাম যে ভাই এটা তো আমার কাছে কেমন জানি মনে হইতেছে। তো ভাই বললো যে এটা কিছু না। তো একটা পর্যায়ে নিচ থেকে দারোয়ান আসছে, দারোয়ান এসে জিজ্ঞেস করতেছে মামা কিছু হয়েছে কিনা এরকম। আমি বলি তো মামা আমাদের এই জায়গাতে কিছু হয় না, বললো যে হাউকাউ করতেছেন কেন বা হাউকাউ হইতেছে কিসের জন্য। পরে আমরা বললাম মামা এটা তো আমরা নিচ থেকে শুনতেছি। মামা বলে যে আমরা শুনলাম উপর থেকে আসতেছে আপনাদের এদিক থেকে, তো আপনারা বললেন। তারপর মামা বুঝতে পারছে বিষয়টা, মামা বলতেছে এরকম এইটা নিচ থেকেই আসতেছে, তাইলে ঠিক আছে। হ্যাঁ, তো উনি চলে গেল। আর রাসেল একটা জিনিস ভুলে গেছি বলতে, জিনিসটা হচ্ছে গিয়ে ওই আমরা যেই বিল্ডিং এ থাকতাম, তো ওই বিল্ডিং এ ধরেন এক ফ্ল্যাটে ছেলে থাকতো আর এক ফ্ল্যাটে মেয়ে থাকতো এরকমের। তো মেয়ে থাকার কারণে আমরা যেহেতু কণ্ঠ শুনছিলাম মেয়ে, তো আমরা বিশ্বাস করে নিয়েছি যে এটা স্বাভাবিক ব্যাপার হইতেই পারে, যেহেতু স্টুডেন্ট মানুষ সমস্যা হইতেই পারে, দেখ গেছে কাহিনী। তো রাসেল ভাই এরপরে আরেকদিন কাহিনী হচ্ছে গিয়ে আমার ওই যে ভাই ছিল, ভাইয়ের ফ্রেন্ড আসছে রুমে রাত্রে থাকবে। তো হঠাৎ করে দেখি যে আমার যে রুমমেট ওই ভাই রুমে নাই। তো আমি আর ওই ভাই যে আমার রুমমেটের ফ্রেন্ড আসছে সে আর আমি গল্প করতেছি। তো গল্প করতে করতে এক পর্যায়ে তখন রাত মেবি দুইটা এইরকম কাছাকাছি বলা যায়। তো ওই টাইম হয়েছিল, আমরা শুনতে পারি কি আমাদের উপরে যে ছাদ আছে ছাদের উপরে মানে এই যে টুং টুং করে মানে যে আপনার পায়ের যে গোড়ালি আছে না, গোড়ালি দিয়ে যদি মনে করেন আপনি বাড়ি দেন ওই রকমের থাইমা থাইমা যদি বাড়ি দেন যেরকম শব্দ আসে ওই রকম শব্দ। তো আমরা ভাবছি যে হয়তো ভাই ছাদ উঠছে, ভাই কথা বলতেছে ফোনে বা ভাই করতেছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি ভাই, ওই ওই যে ছাদে আমাদের যে পানির ট্যাঙ্কির ছাদে উঠতে হলে আপনাকে হয়তো আমাদের রুম হইয়ে যাইতে হবে, নয়তো আমাদের রুমের সামনে দিয়ে মানে ছাদে ওঠার সিঁড়ি থেকে ছাদে ওঠার একটা রাস্তা আছে, এই দুইটা জায়গা দিয়ে যেতে হবে। তো তো পরে হইল কি, পরে যে ওই শব্দটা শুনলাম, শুনতেছি শুনতে শুনতে এক পর্যায়ে দেখতেছি যে মানে নাসের শব্দ, নাসের শব্দ কি রকম শব্দ, এই যে নূপুরের ঝুমুর 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 যে একটা শব্দ আছে, তো ওই শব্দটা শুনতে পাইতেছি। এই যে শব্দটা শুনতে পাইলাম, এতক্ষণ মানে স্বাভাবিক ছিল ব্যাপারটা যে পায়ের শব্দ হাঁটতেছে জোরে জোরে, তারপর পায়ের উড়ালে দিয়ে টাক। তো রাসেল ভাই এই জিনিসটা মানে আমার কাছে কোনো কিছু মনে হয়। তো রাসেল ভাই এরপরে আমি বের হলাম, বের হইলাম বলতে আমাদের ওই মানে ওই যে ছাদে না, আমরা এই পাশে বেরোইনি, ওই পাশে বের হয়ে দেখি ছাদে যে যাওয়ার যে দরজা, ওই দরজা মানে এই পাশ থেকে আটকানো, এই পাশ থেকে আটকানো, তার মানে যে ভিতরে ওইদিকে কোনো লোক থাকতেই পারে না স্বাভাবিক। তারপরে কি করলাম, আমি রুমে আসলাম, রুমে এসে ভাই বলতেছে ভাই এরকম তো আমাদের দরজা তো আটকানো, ওই পাশে দরজা, তাইলে উপরে কে। এরপরে দেখি কি আমার ওই ভাই নিচ থেকে উঠতেছে, নিচ থেকে উঠতেছে। এখন বললাম আপনি কই ছিলেন, বলতেছে এইরকম আমি তো তিনতলায় মিশে ছিলাম, ফ্ল্যাটে ছিলাম, যে জায়গায় ওয়াশরুম ব্যাপার করে, তো ওই জায়গায় ওই জায়গায় ছিল। এরপরে তো কাহিনী, এরপরে তো আমার মানে আমার আর ভাইয়ের অবস্থা খুব খারাপ। ভাইকে সবকিছু বুঝিয়ে বললাম, আমার যে আমার সাথে যে ভাই থাকে, তো সে বলছে এগুলো কোনো ব্যাপার না, বেটা কি কস বুধাই করতে চল ছাদে যাই দেখাই, তাইলে ভয়টার ভয় হয়ে যাবে। তো ভাই একলা গেল, দরজা খুললো, দরজা খুলে সে একা গেল, একা যাইয়া ছাদে উঠছে, ছাদে উঠে এখন আমাদেরকে বলতেছে এই যে কিচ্ছু নাই। পরে আমরাও গেলাম, আমি আর ওই ভাই গেলাম, ভাই যেয়ে দেখলাম যে আসলে কিছুই নাই আর কেউই নাই, আর এদিক থেকে দরজা বাহির থেকে আটকানো। তো তারপর গেছে এই কাহিনী গেছে। তারপরে আসল ভাই এরপরে হচ্ছে গিয়া বলা যায় যে মূল কাহিনী ঘটনা, ওই বিল্ডিং এর কাহিনী। তো এই বিল্ডিং সম্পর্কে টুকটাক যা আমি মানে বলা যায় যে রিসার্চ করা শুরু করি যে কি হয়েছে কি কাহিনী, এরকম অদ্ভুত অদ্ভুত কাহিনী ঘটতেছে, আবার বা দারোয়ান এই কাহিনী বললো। তারপরে এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই সরাসরি কিছু বললো না, উনি বলতেছে যে এরকম কিছু সমস্যা আছে বাড়িতে, ওই রকমের কিছু না, সমস্যা হবে না, তারাও থাকতেছে। তারপরে এরপরে আমরা যেই তিনতলায় ওয়াশরুম, তিনতলা ফ্ল্যাটে যে ওয়াশরুম ব্যবহার করতাম, তো ওই ফ্ল্যাটের রাত্রে দেখা গেছে কি রাসেল ভাই ওই ফ্ল্যাটে আমি আমি এমনও সময় গেছে, ধরেন মনে করেন রাত্রে তিনটা বাজে ওয়াশরুমে গেছি, দুইটা বাজে ওয়াশরুমে গেছি এরকম। আর আমার সাথে যে ভাই ছিল, ভাই ওই ভাই মনে করেন সে রাত্রে যে অনেকক্ষণ মানে অনেকক্ষণ ছিল, কথা বলতো বা বৈশা থাকতো, নিরিবিলি ফ্ল্যাট থাকতো, আবার দেখা যেত রাত্রে কাপড় চোপড় দিত, একা অনেকক্ষণই থাকা হইতো। তো আসল ভাই আসল আসল কাহিনী হচ্ছে কি, ওই তারপরে মানে আমরা জানতে পারি যে ওই বিল্ডিং এর মানে ওই ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটে নাকি আপনার যে খুন হয়েছিল, এক মেয়েকে ফ্যামিলি থাকতো, তার স্বামী তাকে মানে মারছিল, হত্যা করছিল, যার কারণে এর পরবর্তীতে যারা আসছিল তারা ওই মানে ওই ফ্ল্যাটে থাকতে পারেনি, ওই ফ্ল্যাটে অনেক সমস্যা হইতো আপনার, যদি রাত্রে মনে করেন ঘুমাইতো, ঘুমানোর সময় দেখতো হাঁটার শব্দ, তারপর দেখা যেত আপনার যে কোনো কিছু পইরা গেছে এরকম শব্দ বাতাস। তারপর আবার যখন ওয়াশরুমে যাইতো দেখা যেত পাশের ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ে এরকম, আর
আর আমাদের আমরা যখন যাই না আমাদের সাথে ওরকম কোনো কিছুই হয়নি, আমরা এরকম পায়ের শব্দ বা ওরকম কিছু ফ্ল্যাট থেকে পাইনি। কিন্তু সমস্যা হয়তো মাঝে মাঝে এটা হয়তো যে আপনার যে পানির যে ট্যাপ, তো ট্যাপের যে একটা শব্দ ওইটা হয়তো মাঝে মাঝে দেখতাম যে ট্যাপ সারা থাকতো বা ইয়া থাকতো বা টুপটাপ একটু পানি পড়তো এরকম। আর তো ওইটা আমরা আমলে নিয়ে, তো রাসেল ভাই আমি যখন এই জিনিসটা শুনতে পাই যে ওই বিল্ডিং এ এই কাহিনী হয়েছে এবং এই কাহিনীর পর থাকতে পারে না এই কাহিনী, এই কাহিনীর পরে আমাদের সাথে এইগুলো হয়েছে, উপরে যারা ছিল তারা ভয়ে মানে চলে গেছে ওই ইসে, এই কাহিনী রাসেল ভাই শোনার পরে আমি পুরো মানে হতভম্ব হয়ে গেছি। কারণ আমি চিন্তা করি যে এই রুমে এত সমস্যা এত কিছু, আমি এত বড় ভীত মানুষ, ওই রুমে এত সময় আমি রাসেল ভাই পার করছি ওই ওই তিনতলা ফ্ল্যাটে, আর আমার ওই ভাই এত সময় পার করছে, না জানি আমাদের সাথে যদি কিছু হইতো। তারপরে এই কাহিনী ঘটার পরে আমরা ওই মাসের প্রায় যে 20-22 তারিখের পরেই আমরা ওই ফ্ল্যাট মানে ওই চিলেকোটা সাইড প্ল্যান করছি। তারপরে আমরা মানে তড়িগুড়ি করে নাইমে বাসা দেখে ওই বাসা থেকে নাইমে গেছি। তো রাসেল ভাই আসলে জিনিসটা ঘটনাটা কি রকমের ভয়ঙ্কর আমি সেটা জানি না, কিন্তু আসলে এই জিনিসটা আপনি যদি ফিল করেন, আপনি যদি ইমাজিন করেন আমার জায়গায় ওই জায়গায় একটা বাস ফ্ল্যাটে এরকম সমস্যা, ফ্ল্যাটে আমরা রাত্রবেলা যাইতাম, যাওয়ার পরে এই কাহিনী হয়তো যদি আমাদের সাথে ওই ফ্ল্যাটে এরকম ভয়ঙ্কর কিছু ছিল যদি হয়তো আমাদের সাথে অনুভব করেন। আবার ছাদের যে কাহিনী, ছাদে এরকমের মানে দারোয়ান নামার সময় বলছে যে এরকম এগুলো স্বাভাবিক, এর থেকেও অনেক করুণ কাহিনী যে ঘটছে, তো এই জন্যই দারোয়ান বলছিল। তারপরে আমরা নাইমে গেছি। দেখ রাসেল ভাই ঘটনা হয়তো অনেক বড় হয়ে গিয়েছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর বিশ্বাস করা না করা এটা একান্তই আপনাদের ব্যাপার। আবার নতুন কোন ঘটনা নিয়ে দেখা হবে, আবার ভয়েস ক্লিপ পাঠানো হবে। আপাতত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা বলবো না, আমি বেশি কথা বললেই মানুষজন বিরক্ত হন এবং কথা কম বলতে বলেন, আমি তার চাইতে বরং ঘটনাতেই চলে যাই। চলুন আরো একটা অডিও ক্লিপ শুনে আসি।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ইয়ামনি, আমি ক্লাস 9 পড়ি, মহাদেবপুর নগাজে থাকি। আমি আজকে আমার ফুপি সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা একদম সত্যি, তো আমি আমার ফুপির মতো করে বলার চেষ্টা করছি। সালটা 1999 এর কাছাকাছি, নগাঁয় নানার বাড়িতে থেকে পড়ালেখা করতাম। আমার নানা তখনকার গণ্যমান্য লোকদের মধ্যে একজন ছিলেন। সে সময় নগাঁয় চারিদিকে ছিল শুধু বিলের পানি, দূরে যাতায়াত ছিল নৌকা কেন্দ্রিক। তখন আমি ক্লাস 5 পড়ি, বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। স্কুলের পাশেই ছিল একটা বোরে গাছ, সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল, সবাইকে অন্য রাস্তা দিয়ে যেতে হতো ওই গাছটিকে এড়িয়ে। লোকে বলে ওখানে নাকি জিন থাকে। একদিন স্কুলে যাওয়ার সময় নানির কাছে টিফিনে ডিম ভাজা নিতে চাইলে নানি এই বলে নিষেধ করেন যে না না, ডিম ভাজা নিয়ে যাওয়া যাবে না, বাতাস লাগতে পারে। আমি ছোটবেলা থেকে এত পরিমাণ জেদি ছিলাম যে আমার কথা কেউ না শুনে পারত না। জেদ করে তো সেদিন ডিম ভাজা স্কুলে আনলাম ঠিকই, কিন্তু খাওয়া আর আমার হলো না। স্কুলে টিফিনের সময় বান্ধবীরা স্কুল পালালো, তাই আমিও বাধ্য হয়ে পালালাম। তারপরেই নিলাম একটা ভুল সিদ্ধান্ত, মাথার উপর দুপুরের সূর্যের খাড়া রোদ সহ্য করতে না পেরে সেই বড়ই গাছের রাস্তা দিয়ে আমি একলা হাঁটা শুরু করলাম, যাতে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। ভয়ে ভয়ে গাছটির সামনে দিয়ে হাঁটতে লাগলাম আমি। ডিম ভাজা তখনও আমার ব্যাগেই ছিল। গাছটিকে অতিক্রম করে ফেললাম কিছুক্ষণের মধ্যে। মনে মনে স্বস্তি পেলাম, যাক আর কিছু হবে না। তবে কে জানতো বিপদ আমার জন্য ওত পেতে বসে আছে। গাছটিকে পার করে চার কদম যাওয়ার পরে পিছন থেকে কেউ আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, বলছে আয় এদিকে আয়। এই শুনে আমি পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। তখন আমি ঘাবড়ে গেলাম এবং জোরে জোরে হাঁটা শুরু করলাম। রাস্তার মাঝ দিয়ে হাঁটছি, চারিদিকে ফসলি জমি আর দূর থেকে দেখা যাচ্ছে বিলের পানি। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে দেখছি ক্ষেতের মধ্যে একটা মেয়ে ধান কাটছে। হ্যাঁ, আমি ওকে চিনি। আমার নানার বাড়ি যখন ধান কাটা হয় তখন ওর মা বাবা কয়েকজন কাজ করতে আসে এখানে। আমি ওর সাথে খেলি, ওর নাম নূপুর। ও এখানে কি করছে এই সময়? আমাকে দেখে নূপুর উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এদিকে আয় তো, শুনে যা তোর সাথে দরকার আছে। আমি বললাম, না না আমাকে বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে নূপুর বলল, দাঁড়া আমি তোর কাছে যাচ্ছি। এই বলে সে ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো। আমি তখন খেয়াল করলাম তার পা মাটিতে না, মাটি থেকে আধাত উপরে শূন্যে ভেসে ভেসে আসছে সে। রাস্তার প্রস্থ বরাবর এক প্রান্তে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। যখন সে রাস্তার আরেক প্রান্তে এসেছে তখন আমি খেয়াল করলাম তার খালি পায়ে কোনো মাটি লেগে নেই, আর তার থেকেও বড় কথা তার পা দুটো ছিল উল্টা। এই দেখে আমি দৌড়াতে শুরু করলাম প্রাণপণে। পিছন থেকে মেয়েরা চিৎকার করে বলছিল, বেঁচে গেলে আজকের মতো, আরেকদিন আসলে তোকে ছাড়বো না। আমি তখনও পিছনে না তাকিয়ে দৌড়াচ্ছিলাম। আমার আশেপাশে কোনো দিকেই আমার নজর ছিল না। দৌড়াতে দৌড়াতে আমার পিছনে স্কুল ব্যাগ হঠাৎ মাটিতে পড়ে গেল আর আমি সামনের একটা নারকেল গাছে সজোরে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম রাস্তার দুইজন মানুষ আমায় ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। তারা আমার নানাকে চিনে। তারা যেতে যেতে বলছে, বাচ্চাদের এই দুপুর বেলা স্কুল থেকে আসতে আসলেই কষ্ট, দেখো বাচ্চাটা মাথা ঘুরে পড়ে গেছে। আমাকে বিছানায় শুয়ে দেওয়া হলো বাড়িতে নিয়ে গিয়ে। তারপর আমি আর কিছুই বলতে পারবো না আমার সাথে কি হয়েছে। আমি আমার জীবনের সেই 15 দিনের কথা হাজার চেষ্টা করলেও বলতে পারি না। স্কুল থেকে ফেরার পর আমার সাথে কি হয়েছে তা আমি আমার নানির কাছ থেকে শুনি। আমাকে শুয়ে দেওয়ার কিছুক্ষণ পর আমি নাকি হঠাৎ চিৎকার শুরু করি, বলতেন থাকি, তুই কেন ডিম ভাজা নিয়ে যাবি, মেরে ফেলবো আমি তোকে, আর একদিন শুধু আয়, আমি তোকে মেরেই ফেলবো। এই কথাগুলো নাকি আমি বলছিলাম। এই বলে আমি চুপ হয়ে যাই। টানা 7 দিন আমার জ্বর হয়। আমি তখন নাকি শুধু উপরের দিকে চোখ বড় বড় করে দেখতাম। 7 দিন পর আমি বিছানা থেকে উঠে নাকি স্বাভাবিক আচরণ শুরু করি। পাশের বাড়ির মেয়ের সাথে খেলা করতে শুরু করি। খাওয়া দাওয়া গোসল সব ঠিকঠাক চলছিল। খালি স্কুলে নাকি আমি যেতে চাইতাম না। 15তম দিন আমি আর আমার পাশের বাড়ির মেয়ে দুজনে মিলে মাটিতে বসে খেলছি। আমার নানার বাড়ির আরো দুই বাড়ি পর একজন মানে এক আরো দুইটা বাড়ির পর পরের বাড়িতে একজন কবিরাজ এসেছেন। কবিরাজ নাকি পেয়ারার পাতায় লবণ দিয়ে কিছু দোয়া পড়ছিল। তখন নাকি আমি এত দূরে থেকেও চিৎকার করছিলাম, ছটফট করছিলাম। কিছুক্ষণ পর কবিরাজ নিজে থেকেই নাকি আমার কাছে এসে দোয়া পড়ে মাটিতে কিছু করলেন। তারপর আমি নাকি স্কুলে ঘটে যাওয়া আমার সব ঘটনা নিজে থেকে বলে দিই। এরপর কবিরাজ জিনকে চলে যাওয়ার জন্য বললো, জিন যেতে চাইলো না। তারপর অনেক কবিরাজ অনেক কিছু করে জিনকে চলে যাওয়ার জন্য বাধ্য করলো এবং জিন বাড়িতে থাকা একটি গাছের ডাল ভেঙে দিয়ে চলে গেল। বুঝলেন কোন 15 দিন? হ্যাঁ, স্কুলে স্কুল থেকে আসা এবং কবিরাজ আসা পর্যন্ত যে 15টা দিন আমি ছিলাম, সেই 15টা দিন আমার কিচ্ছু মনে ছিল না। আমি জানি না এই 15টা দিন কিভাবে গেল। তো ধন্যবাদ আপনাদের আমার এই ঘটনাটা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।
আপনাদের সবাইকে জানাই স্বাগতম, আমি রাসেল আছি সাথে। আর এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন 216 এপিসোডের দারুণ দারুণ সব ঘটনা, কতটুকু আনন্দ দিতে পেরেছি আমি জানি না। হাফেজ মারিউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য, যারা যারা আমাদের ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি আগামীতে আবারও দেখা হবে এবং ঈদ একটা চমচমাট শো উপহার দেব। আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন, russell.bhoot@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin, আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে @russellbhoot.com। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।